আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন একসঙ্গে জাগো এফএম 94.4। স্বাগত সবাইকে। ঢাকা এবং কুমিল্লায় সরাসরি এই মুহূর্তে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সির থ্রুতে, এবং একই সঙ্গে সারা বিশ্বজুড়ে কিন্তু আমাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেসবুক, ইউটিউব, যে সকল মাধ্যমগুলো রয়েছে সবগুলো মাধ্যমে আশা করছি আপনি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে যাবেন। এবং এই মুহূর্তে নোটিফিকেশনটা যাওয়া মাত্র যারা আসলে ফেসবুকে ক্লিক করে ফেললেন কিংবা জাগো এফএম এর সঙ্গে ছিলেন, একটু আগে জ্ঞানের দুনিয়ার সঙ্গে ছিলেন, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভূত স্টুডিও। ভূত স্টুডিও যেখানে ভূতেদের আনাগোনা, এবং আমরা সাধারণত এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেকেই ফেস করে থাকেন, আবার কেউ কখনো ফেস করেননি, কিন্তু এই ধরনের গল্পগুলো শুনতে ভালোবাসেন, দ্যাটস ওয়াই হচ্ছে ভূত স্টুডিওর সঙ্গে লম্বা একটা সময় যাবৎ কানেক্টেড আছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গত পর্বে যারা যারা SMS করেছেন এবং কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মানুষগুলোকে ধন্যবাদ। এবং অনেককেই আমরা ফোন দেওয়ার পর যেটা শুনতে পেয়েছি যে আরে আমি তো ফান করেছি, প্র্যাঙ্ক করেছি, সো RBS লিখে আসলে আমাদের সাথে প্র্যাঙ্ক করার কোনো দরকার নেই, কিংবা RBS লিখে আপনি রেজিস্ট্রেশন করলেন, এরপর যখন আপনাকে কল করা হলো তখন আপনি যেটা বললেন যে না আমার ওয়াইফ তো যেতে দিবে না কিংবা আমার হাজবেন্ড তো যেতে দিবে না, রাইট? সো এই ধরনের ব্যবসাবারগুলো যদি আপনার ভেতর কনফিউজড আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই। সো খুব সিরিয়াস একটা কথা দিয়ে আজকের ভূত স্টুডিওটা শুরু করছি। পরের পর্ব, জি পরের পর্বে আসলে তারাই আসবেন যারা আজকে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন করার যে প্রসেস সেটা একটু মনে করিয়ে দিই। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে, রাইট? এবং এই একটা অনুষ্ঠানের পিছে আসলে অনেকগুলো মানুষের ডেডিকেশন থেকে থাকে, যেমন আমি আর যে অপূর্ব এখানে রয়েছি, একই সঙ্গে আমাদের অপারেশন হেড যিনি উদয় চৌধুরী, সো তার একটা তত্ত্বাবধান রয়েছে, এবং একই সঙ্গে আমাদের টেকনিক্যাল এবং ডিজিটাল টিম যেমনটা এই মুহূর্তে আমার সঙ্গে নির্ঝরতা রয়েছেন, আরও অন্যান্য যে সকল টিম মেম্বার রয়েছেন প্রত্যেকের কিন্তু ডেডিকেশনের ফল বা ফসল যাই বলুন না কেন সেটা কিন্তু আপনি স্ক্রিনে দেখছেন কিংবা রেডিওতে শুনছেন। সো এত এত মানুষের ভালোবাসা, সো এই ভালোবাসাগুলোকে সঙ্গে নিয়ে একদম রাত 12টা অবধি আজকে আশা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকবো। এবং হোয়াট ইজ অ্যাকচুয়ালি ভূত স্টুডিও, এটা আসলে আমার মনে হয় না নতুন করে বলবার কোনো দরকার আছে, বিকজ এই অনুষ্ঠানটা যারা শুনেন বা যারা দেখেন খুব ভালো করেই জানেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ভূত স্টুডিও। প্যারানর্মাল ঘটনাগুলো আসলে আমরা সকলেই জানি যে বিভিন্ন জায়গায় ঘটছে, কখনো সেটা বাংলাদেশ, কখনো সেটা পার্শ্ববর্তী দেশগুলোতে, কখনো সেটা সেই আফ্রিকার কোনো একটা মহাদেশে বা আফ্রিকার কোনো একটা গ্রামে, বিভিন্ন জায়গায় কিন্তু প্যারানর্মাল এই ঘটনাগুলো ঘটে। এবং প্যারানর্মাল ব্যাপারটার সঙ্গে আরও একটা ব্যাপার কিন্তু জড়িত থাকে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সো এই ধরনের ঘটনাগুলো যদি আপনার ঝুলিতে থেকে থাকে, আপনি জেনে থাকেন, তাহলে প্লিজ নেক্সট উইকে আমরা আশা করছি আপনি আসবেন আমাদের এই ভূত স্টুডিওতে। তার জন্য খুবই সহজ একটা কাজ, একটু আগেই বলেছি, একটু পর আবারও বলবো, বাট তার আগে বলছি চলছে কিন্তু ভূত স্টুডিও উইথ মি আর যে অপূর্ব, ব্রট টু ইউ বাই প্রাণ পটেটা। আর প্রাণ পটেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এইটা বুঝতে হলেও কিন্তু আপনাকে অন্তত একবার ট্রাই করা উচিত। এনিওয়েজ, প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, এবং এক এক করে তার কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়া, নামটা জানতে চাই।
আমার নাম মোহাম্মদ শুভ রহমান।
শুভ রহমান, শুভ ভাই কি করেন এবং কোথেকে এসছেন?
আমি একটা চাকরি করি এবং আমি ঢাকা নয়াপল্টন থেকে এসেছি, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে।
বরিশালে আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি আজকে শুভ ভাইয়ের কাছ থেকে?
আজকে আমার বাড়িতে একটা ঘটনা,
বরিশালের
ঘটনা, বরিশালের ঘটনা আমার নিজের বাড়িতে, সেটা আমি শেয়ার করব। আমার প্রথম ঘটনাটা হচ্ছে আমার বাড়িতে আমার একটা চাচাতো ভাই, তো তার সাথে মানে কিছু প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতেছিল, বা সে অসুস্থ দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন ভাবেই সে অসুস্থ, কিন্তু তাকে ডক্টর কবিরাজ দেখানো হচ্ছে, কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না। তার ভিতরে এমন একটা অলৌকিক মানে শক্তি ভর করে, যখন তার ভিতরে সেই শক্তিটা ভর করে, আমাদের মতো 10-15 জন লোক তার কাছে কিছুই না, একেবারে তুচ্ছ, মানে এতটা শক্তি তার ভিতরে চলে আসে। তারপরে যখন সে অসুস্থ থাকে মানে অন্য রকমের একটা ই করে যেটা আসলে স্বাভাবিক নয়, কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে কিছুক্ষণ এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার সে স্বাভাবিক হয়ে যায়। যখন সে স্বাভাবিক হয়ে যাচ্ছে তখন আর এগুলো তার কিছুই মনে থাকে না, কি হয়েছে, কি ঘটছে, কাকে মারছে বা কি ভাঙচুর করছে আসলে তার কিছুই মনে থাকে না, তখন সে স্বাভাবিক সুস্থ। তো যাই হোক, এটার জন্য তারপরে এক হুজুরকে আনা হলো, মানে আমাদের মানে বরিশালেই অন্য একটা ই থেকে হুজুর আনা হলো, সে আসছে আমাদের বাড়িতে। আসার পরে সম্ভবত প্রথমে আমরা সবাই ভাবছি যে আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে, এই জন্য হয়তোবা এমনটা হচ্ছে। তো হুজুর আসলো আমাদের বাড়িতে, হুজুরের সাথে জিন ছিল, মানে সে জিন মানে রাখতো তার সাথে সবসময়। তো হুজুর আসছে, হুজুরের এটা জিনটা ছিল এভাবে যে সে খুব স্বাভাবিক ওয়েতেই সেটা প্রেজেন্ট করতে পারত। দেখা যাচ্ছে আমরা সবাই বসে আছি একটা রুমের ভিতরে, দশজন পনেরো জন সবাই বাড়ির সবাই যারা ছিলাম সবাই বসা। তো হুজুরে আসলো, বসার পরে হুজুরে বলল যে এখানে যারা আছে তাদের ভিতরে তুলারাশি কার আছে, যে যার তুলারাশি আছে তাকেই শুধু সেই করবে, তার ভিতরে সে জিনটা হাজির করবে। তো আমার একটা কাজিন ছিল, তো ওর তুলারাশি ছিল, তো ওকে বসাইলো সামনে, আমরা সবাই বসা খাটে ওর পাশে, মানে একদম মানে লাইফ যেভাবে আমরা এখন কথা বলতেছি সামনাসামনি এরকমের সবাই বসা আছি। তো আমার কাজিনটা বসলো, বসার পরে তার হাতে হুজুরের হাত ধরে হুজুরে মানে কোরআনের কোনো একটা আয়াত বা কোনো ই পরে ই করলো, জাস্ট এক মিনিটের ভিতরেই তার শরীরটা পুরো ভার হয়ে গেল, মানে সে একটা অন্য রকমের ই হয়ে গেল, অন্য রকমের জগতে চলে গেল। তো এরপরে হুজুরে তাকে প্রশ্ন করতেছে, সে উত্তর দিচ্ছে স্বাভাবিক, যে তাকে জিজ্ঞেস করলো যে তোমার শরীর ভার হয়েছে কিনা, হ্যাঁ আমার শরীর ভার হয়েছে, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ বললো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। মানে ঘটনাটা ছিল সন্ধ্যার দিকে, আটটা নয়টার দিকে ঘটনাটা, কিন্তু ও দেখতে পাচ্ছে যে এখন দিনের বেলা, একদম দিনের মতো পরিষ্কার সবকিছু, একদম স্পষ্ট। তো ঘটনাটা হচ্ছে তারপরে যখন জিজ্ঞেস করলো যে তুমি কি কাউকে দেখতে পাচ্ছ, তখন আমার কাজিন বললো হ্যাঁ আমি দুইজন হুজুরকে দেখতে পাচ্ছি। তারা কই আছে? তারা ওই যে ওখানে দাঁড়িয়ে কথা বলতেছে, মানে সেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, হয়তো বা পাঁচ মিনিট হাঁটার রাস্তা এরকমের। তো ওখানে দাঁড়িয়ে আছে, তো এখন কি করতেছে? তারা ওখানে দাঁড়িয়ে কথা বলতেছে। তো এটা হুজুরে তাকে আমার কাজিনকে প্রশ্ন করতেছে, সে উত্তর দিচ্ছে, আর আমরা সবাই পাশে বসে শুনতেছি। আর যখন এভাবে কথা বলতেছে বলতেছে, এরপরে বলল যে তারা এখন কোথায়, যে তারা এখন হেঁটে হেঁটে আসতেছে এদিকে আসতেছে। আবার আসার পরে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলো এখন কোথায়, যে তারা ওই রাস্তায় কার সাথে দেখা হয়েছে তাদের সাথে কথা বলতেছে। তো আচ্ছা ঠিক আছে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে এখন কই আছে তারা, যে এই যে তারা এখন মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়লো, তারা নামাজ পড়ে বের হয়েছে, আসতেছে আসতেছে, এভাবে করে করে আস্তে আস্তে করে সে বাড়ির ভিতরে আসলো আমাদের। তো আসার পরে এখন যখন আমাদের আমাদের গ্রামের বাসায় বাড়ির সামনে ওইটাকে উঠান বলা হয়, হয়তো বা আঞ্চলিক বাসায় এক এক জায়গায় এক একটা নাম বলা হয়, যাই হোক আমার বাসাতেই বললাম। তো উঠানে যখন এসে দাঁড়ালো তখন জিজ্ঞেস করলো যে তারা এখন কোথায়, যে তারা এখন এই যে উঠানে এসে দাঁড়িয়ে আছে। তখন হুজুরে আমাদের ইশারা করে বলল, আমরা যারা পাশে বসা ছিলাম, যে দুইটা চেয়ার উঠানে রেখে আসতে। মানে আমরা দুটো আমরা কিছুই দেখছি না, যে আমরা শুধু দুইটা চেয়ার নিয়ে উঠানে রেখে আসলাম। তো পরে মানে চেয়ার রেখে আবার ঘরে চলে আসলাম। তো পরে আবার কাজিনকে বললো যে তুমি হুজুরদের সালাম দাও, সালাম দিল, এরপরে বললো হুজুরদের বসতে বলো। তো হুজুররা সেখানে বসলো, সেখানে বসলো। বসার পরে তখন বলল যে তুমি হুজুরকে বলো তোমার যে সমস্যা সেটা বলো। তখন বলল যে হুজুর এইরকমের আমাদের আমার একটা কাজিন এইভাবে অসুস্থ দীর্ঘদিন যাবত, কোনো ই হচ্ছে না, আপনি একটু দেখেন আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে কিনা বা আমাদের বাড়িতে খারাপ কিছু আছে কিনা, যে মানে সেটা ডিস্টার্ব করতেছে কিনা তাকে। তো তার কাছে সাহায্যের কথা বলল যে হুজুর আমাদেরকে একটু সাহায্য করতে হবে আপনাকে। তো হুজুররা কি করলো, কিছুক্ষণ পরে তার উঠে গেল, উঠে আমাদের বাড়ির পিছনে একটা বাগানের ওখানে চলে গেল। যাওয়ার পর এটা আমার ওই কাজিনটা দেখতেছে এবং সে তার কাছ থেকে হুজুরে জিজ্ঞেস করছে এবং সে আপডেট দিচ্ছে তারা কখন কি করতেছে কিভাবে করতেছে, আমরা সেটা পাশে বসে শুনছি সবকিছু। তো যখন গেল, যাওয়ার পরে একটা গাছ থেকে একটা কালি ধরে আনলো, কালি জাস্ট এটা ওর ভাষ্য মতে যে চারটা না ছয়টা হাত এরকম একটা কালি ধরে আনলো। যখন ধরছে হুজুররা, ও দেখতেছে যে পুরো বন্যার মতো একটা অবস্থা, যে বাতাস গাছপালা ভেঙে যাচ্ছে, ঘর বাড়ি উড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা, চিৎকারে দুনিয়াদারি একাকার হয়ে যাচ্ছে। এটা শুধু আমার কাজিনটাই অনুভব করতেছে, আমরা পাশে বসা, আর সে শুধু ওই মুখে মানে প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে কাজিন। তো টেনে হিচড়ে নিয়ে আসতেছে, মানে এমন ভাবে নিয়ে আসতেছে সে আসতে চাচ্ছে না, অনেক শক্তি প্রয়োগ করতেছে থাকার জন্য, কিন্তু ওই দুইজন হুজুর তার চুল মাথা পা ধরে টেনে টেনে হিচড়ে নিয়ে আসতেছে। আসার পরে সে মানে এমন একটা অবস্থা, আমার কাজিনটা ভয় পাচ্ছে, কাঁপতেছে আর বলতেছে, এটা মানে এটা ও শুধু দেখতেছে বা অনুভব, মানে ও লাইভ, মানে একদম লাইভে যেভাবে দেখে ও দেখতেছে। আমরা সবাই পাশে বসা, আমরা ওকে স্পর্শ করে ওকে ধরে রাখছে বা ওকে কোলের ভিতরেও নিয়ে রাখছে, তারপর ও কাঁপতেছে, মানে ওইটা দেখতেছে আর ও কাঁপতেছে। তো টেনে হিসড়ে নিয়ে আসছে, আসার পরে তখন জিজ্ঞেস করলো এখন কোথায়, যে নিয়ে আসছে হুজুররা ধরে রাখছে, উঠানে দাঁড়ানো আছে। তো হুজুরে কি করলো, একটা বোতল খুললো, একটা পানির বোতল, পানির প্লাস্টিকেরই বোতল, ওইটা মুখটা খুলে তারপরে এটা জানালা দিয়ে এরকম বাইরে ধরে রাখছে। তো তখন আবার ওই কাজিনকে বললো, তুমি হুজুরদের বলো যে হুজুর ওইটাকে এই বোতলের ভিতর ভরে দেন, এটাকে বোতলের ভিতর বন্দি করে মানে ভরার জন্য। তখন আবার আমার কাজিনটা তাদের হুজুরদের বললো যে হুজুর ওইটাকে আপনি এই বোতলের ভিতরে ভরে দেন। এরপরে তারা হুজুররা কি করলো, ওইটাকে বোতলের ভিতরে ভরতেছে। তো এটা সে দেখতেছে। এখন আবার হুজুর জিজ্ঞেস করলো তারা কি ভরা হয়েছে কিনা, তাকে ভিতরে ঢুকানো হয়েছে কিনা, যে না বললো এখনো ঢুকায় নাই, ঢুকাচ্ছে। মানে সে তার কাছ থেকে আপডেট নিচ্ছে যে কি অবস্থা আছে, যে ঢুকাচ্ছে ঢুকাচ্ছে, হ্যাঁ ঢুকানো হয়ে গেছে, যে বলছে ঢুকানো হয়ে গেছে, সাথে সাথে হুজুরে কি করলো বোতলের এটা আটকে দিল, বোতলের মুখটা আটকে দিল। আটকানো দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ আরো যে যে সমস্যা ছিল, কি কি সমস্যা আছে, হুজুরদেরকে বলল যে এই সমস্যা, হুজুররা দেখলো যে এই বাড়িতে কি কি সমস্যা আছে সেগুলোও জিজ্ঞেস করলো। মূলত আমাদের বাড়িটা হচ্ছে হিন্দু বাড়ি ছিল, মানে দত্তদের বাড়ি ছিল, এটা হচ্ছে স্বাধীনের আগে। তো তখনকার সময়ে আমার দাদা এই বাড়িটা কিনে রাখছে তাদের কাছ থেকে, তো তারা তো চলে গেছে। তো নাম করা এবং প্রভাবশালী লোক ছিল যারা হিন্দু পরিবারটা ছিল তখনকার সময়ে, তো খুবই প্রভাবশালী ছিল তাদের বাড়িতে। আমাদের ওখানে বড় কালী পুজো হতো, মানে নাম করা কালী পূজা ছিল আমাদের আশেপাশের দুই চারটা এলাকার ভিতরে সব থেকে নাম করা কালী পুজোটা তারা করতো, মানে এমন একটা বাড়ি ছিল আমাদের ওটা। তো ওই সময়ে ঘটনা, তো তারা ওখানে চলে যাওয়ার পরে বিশেষ করে আরেকটা ঘটনা হচ্ছে ভাইয়া, আমরা যারা আমাদের বাড়িতে আছি আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, এরা আমাদের কোনো ক্ষতি করতেছে না। তো আপনি যদি আমার বাড়িতে রাত 11টার পরে একা ঢুকতে পারবেন না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, শুধু আপনি না যে কোনো লোক 11টার পরে একা ঢোকাটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে। সে বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের শব্দ বা বিভিন্ন রকমের এসে পড়বে। আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, স্বাধীনের মানে স্বাধীন না, এটা আমার আব্বুর বা আব্বুর মুখে শোনা, আমার চাচাদের মুখে শোনা, যে আমাদের বাড়িতে কখনো কোনো চুরি হয় নাই, কোনো ধরনের চুরি না, চুরি ডাকাতি বা চোর আছে না কিছু, মানে ছেঁচড়া চোর থাকে টুকিটাকি জিনিস চুরি করে বা এই ধরনের কোনো কখনো চুরির ঘটনা ঘটে নাই। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে 30 বছর আগে সে চুরি করার জন্য ঢুকছিল, কিন্তু এখন সে চুরি ছেড়ে দিছে, ভালো হয়ে গেছে। তো পরবর্তীতে সেটা সে গল্পের আকারে বলছিল যে একটা সময় আপনাদের বাড়িতে চুরি করার জন্য গেছিলাম, কিন্তু চুরি করতে পারি নাই। কারণ কি, যে আপনাদের বাড়িতে রাত 1-2 বাজে ঢুকলে শুধু মানুষ আর মানুষ দেখা যেত, যে এই কলের এখানে মানুষ, পুকুর ঘাটে মানুষ, উঠানে কথা বলতেছে, গল্প করতেছে। তো আমরা যখনই চুরি করতে যাই, মানুষ দেখলে তো আর চোর সেখানে চুরি করা সম্ভব না, চোর দেখতেছে শুধু মানুষ, মানে যেখানেই যাচ্ছে মানুষ। এখন সে চুরি করবে কিভাবে, সে কোনোভাবেই চুরি করতে পারতো না, এবার ফিরে আসতো। তো এই ঘটনাটা আসলে সব সময় ঘটে, আজও পর্যন্ত এখন পর্যন্ত আমাদের বাড়িতে কখনো কোনো ধরনের চুরির ঘটনা ঘটে নাই, কারণ যারাই চেষ্টা করছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমাদের বাড়িটা হচ্ছে এরকম। আর অন্য অন্য সময় আমরা যখন আমাদের বাড়ির বাইরে থাকি বা দেখা যাচ্ছে রাত 12-1-2 বাজে মানে বাইরে থাকি, দেখা যাচ্ছে আমার বাড়ির এরিয়ার বাইরে যখন থাকি তখন আমাদের ভয় লাগে, মানে অন্য রকমের লাগে। কিন্তু যখন আমরা আমাদের বাড়ির ভিতরে ঢুকি তখন আমরা স্বাভাবিক হয়ে যাই, মানে আমাদের শরীরটা একদম স্বাভাবিক হয়ে যায়, মনে হচ্ছে যে না আমি একদম আমার বাড়ির এরিয়ায় পাড়া দেওয়া মানে মনে হচ্ছে যে আমি ঘরে ঢুকে গেছি, এমন একটা স্বস্তি মনে হয় আমাদের। কিন্তু এটা অন্য যারা আছে অন্যদের ক্ষেত্রে উল্টোটা, অন্যদের ক্ষেত্রে হচ্ছে ও রাস্তা দিয়ে যাচ্ছে সে স্বাভাবিক, কিন্তু যখন সে আমাদের বাড়িতে ঢুকতেছে তখনই তার বিভিন্ন রকমের একটা সমস্যা, বিভিন্ন রকমের একটা ইটা তৈরি হচ্ছে। তো আরেকটা কথা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে বাড়ির সামনে বিশাল একটা ডিগি, ডিগি বলা হয়, পুকুর না ডিগি, এটা হচ্ছে অনেক আগের, তো এতটাই আগের যেটা আর কি ধারণা করা যায় না যেটা কবে কাটা হয়েছিল, মানে অনেক পুরনো। তো ওইটায় ঘাট বাঁধানো ছিল আর কি, ওই যে হিন্দুদের আমলে যে ঘাট বাঁধানো ছিল ওইটা ছিল, তো ওটা এখন নেই, ওটা মাটির নিচে ডেবে গেছে। তো ওইটা আমরা দেখি নাই, আমার আব্বু এবং আমার বড় যে কাকা সে দেখছে যে ঘাটটা ছিল। এরপরে আমরা যারা আছি আমরা সে ঘাটটা দেখি না, ওটা মাটির নিচে চলে গেছে আস্তে 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 করে মাটির নিচে চলে গেছে। তো ওই ডিগিটা এখন স্বাভাবিক, তো ওই ডিগিতে হচ্ছে মাছ চাষ করা হয়। তো এখনো ওই ডিগিটা পুরোপুরি মানে পানি সেচা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কিছু পরিমাণে পানি থাকবে, আপনি মেশিন বলেন যা কিছু বলেন কোনোভাবেই পানি একদম শুকানো সম্ভব না। ডিগিটা মানে নিচ থেকে অটো পানি উঠে যাচ্ছে। আর ওইটা একটা ঘটনা হচ্ছে, ওইটা মাছ ধরতে হলে ওইটায় মানে স্বাভাবিক হইতে আপনি অনেক মাছ চাষ করবেন, মাছ আছে দেখতেছেন, যখন আপনি ধরতে যাবেন মাছ পাবেন না, মাছ আপনি পাবেন না, অল্প কিছু পাবেন। দেখা যাচ্ছে আপনি 5 লাখ টাকার মাছ ইনভেস্ট করছেন, আপনি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা সর্বোচ্চ মাছ পাবেন, আর বাকি মাছ পাবেন না। কিন্তু এটা পাবেন, কিন্তু ওই যখন মাছ ধরতে হয় আমরা তো নিজেরা চাষ করি না মাছটা, এটা হচ্ছে আমরা লিজ দিয়ে দেই ডিগিটা বাৎসরিক ভাবে বা 3 বছর 5 বছরের জন্য দিয়ে দেই। তো তারা কি করে মানে দেশি ভাষায় বলি সিন্নি অথবা পায়েস যে যেটা বলে, বা অথবা খিচুড়ি, পাতলা খিচুড়ি, এটা রান্না করে মানে রাত 12টার পরে ওই ডিগিতে ই করে দেয়, উৎসর্গ করে দেয়, এটা আর কি মানে ঢেলে দেয়, যে বলে যে আমি আমাদের মাছ ধরতে দে বা আমাদের মাছগুলো নিতে দে, তার বিনিময়ে তোদেরকে এটা দিলাম, তোরা এটা নিয়ে যা। তো এভাবে করে হচ্ছে মাছগুলো ধরতে হয়, আদারওয়াইজ আপনি কোনোভাবেই তারা ওই মাছ নয়তো ই করতে পারবে না। তো হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে এরকমের আর কি, এখনো বর্তমানেও এটা চলতেছে, তো মানে এরকমের। তো তারপরে ওই হুজুর বলল, ওই জিন যারা ছিল তারাও বলল, হ্যাঁ এই বাড়িতে এরকম সমস্যা আছে, কিন্তু যারা আছে এরা কোনো ক্ষতি করবে না এদেরকে। ওই জিন যারা ছিল ওই হুজুর দুইজন তারা বলল যে এরা যারা আছে এরা কখনোই এদের এই বাড়িতে যারা আছে তাদের কখনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এদেরকে তাড়ানোও যাবে না। এরা বাড়ি যদি আমরা বন্ধ করি বা বাড়ি যদি আমরা অন্য কোনো প্রসেস করি যে না আমাদের বাড়িতে কিছু থাকতে পারবে না বা আমরা আমাদের বাড়িটা একদম ই করে ফেলবো, তো এটাও সম্ভব না। ওটা যদি আমরা করতে যাই তাহলে ওরা আমাদের ক্ষতি করবে। ওদের কথা হচ্ছে যে আমরা তোমাদের ক্ষতি করবো না, তোমরাও আমাদের ক্ষতি করবে না, তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকবো, এটা হচ্ছে তাদের ভাষ্য। তো ওই হুজুরে আর কি ওই জিন যারা ছিল তারা আর কি এটা বলে দিয়েছে যে কোনো সমস্যা নেই, এরা ক্ষতি করবে না যারা আছে, প্লাস এদেরকেও আপনারা কখনো ক্ষতি করতে যাবেন না, তাহলে উভয় পক্ষেরই ক্ষতি হবে। তো ওভাবে রয়ে গেছে। তারপরে যখন হুজুরে ওইটাকে বন্দি করলো বোতলের ভিতরে, তো বোতলের ভিতরে বন্দি করার পরে ওই জিনিসটা দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে বলতে যারা তুলরাশি আছে তারাই শুধু দেখতে পারবে, ওইটার ভিতরে একটা সুতোর মতো একটা সাদা একটা সুতো মানে ভাসমান অবস্থায় বোতলের ভিতরে আছে, কিন্তু স্পষ্ট, কিন্তু আপনি যদি তুলারাশি থাকে আপনি দেখতে পারবেন, কিন্তু আমার তুলারাশি না হলে আমি দেখতে পারবো না। যে কেউ দেখা যাচ্ছে আমাদের বাড়িতে আরো 4-5 জনের তুলারাশি আছে, তারা বলতেছে হ্যাঁ এই যে দেখতেছে একটা তুলা ভাসতেছে এই যে ভাসমান, কিন্তু আমি দেখতেছি না, মানে আমার তুলারাশি না, এই জন্য এটা আমার সামনে আসতেছে না। মানে যাদের তুলারাশি তারাই ওই জিনিসটা অনুভব করতে পারে এবং দেখতে পারে যে ভিতরে একটা কিছু আছে। তো পরে হুজুর এটাকে বন্দি করে নিয়ে গেল, মানে বন্দি করে একদম বন্দি করে রেখে দিয়েছে আর কি, সিল করে দিয়েছে যে ওকে আর ছাড়বে না কখনো। এই
অবশেষে আপনার কাজিনের কি হলো?
অবশেষে কাজিনের এখনো হচ্ছে সে পুরোপুরি সুস্থ না, আসলে ওইটার জন্য আমার কাজিনের মানে এটা না আসলে অসুস্থ না, ও ক্ষতি করছে না, কিন্তু আমার কাজিনটা অন্য কোনো কিছু দ্বারা মানে ই হয়েছে, কিন্তু ওইটার এখনো এখনো সাফার করতেছে, সে অনেক অসুস্থ, কিন্তু এখন পর্যন্ত সে মানে আমরা এখনো এটা পাচ্ছি না, তবে চেষ্টা করতেছি যে আল্লাহ যাতে তাকে কোনো ভাবে সুস্থ করে দেয়
এবং আমরাও তার সুস্থতা কামনা করি। এবং আমরা শুভ ভাইয়ের প্রথম ঘটনাটা শুনছিলাম, এদিকে ফেসবুকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং চাচ্ছেন, ইনফ্যাক্ট আছেন আমাদের সাথে। সাইদ রহমান যুক্ত হয়েছেন, আকরামউদ্দিন আছেন আমাদের সাথে, সাদিয়া আফরিন জয়েন করেছেন বনশ্রী থেকে, তাওহিদ আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম বিপু তিনি যুক্ত হয়েছেন, ফারদিন খান আছেন আমাদের সাথে, এরকম আরো নানা রকম বন্ধুকে দেখতে পাচ্ছি। সো চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রডকাস্ট বাই প্রাণ পটাডা। সো আগামী পর্বে যদি আপনি আসতে চান খুবই ছোট্ট একটা কাজ করতে হবে, যদি আপনি নেক্সট এপিসোডে আসতে চান RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। এবং আছেন আরো অনেকেই, যেমনটা দেখতে পাচ্ছি বাপ্পি দাস তিনি জয়েন করেছেন এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো ঘটনাটা। ইমরান আছেন আমাদের সাথে, আরিফ জয়েন করে আছেন, এবং অনেকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আচ্ছা ফেসবুক লাইভের থ্রুতে তো দেখছেন, এবং আফটার দ্য শো অনেকের এত প্রশ্ন থাকতে পারে যে এই প্রোগ্রামটাকে আপনি দেখতে পারবেন কিনা, বা প্রিভিয়াস প্রোগ্রামগুলো কোথায় আসলে দেখা যায়। খুবই সিম্পল, আপনি ইউটিউবে জাগরফমের যে চ্যানেল রয়েছে সেখানে যাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সেখানে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো জাগরফমের যতগুলো মাধ্যম রয়েছে, একটু ছোট করে বলতে চাই, আমাদের টিকটক অ্যাকাউন্টের কথা যদি বলি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সো প্রত্যেকটা জায়গায় যখন আপনি কানেক্টেড থাকবেন আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কন্টেন্টই কিন্তু আপনি একদমই মিস করবেন না। এনিওয়েজ, শুভ ভাই এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার আব্বুর সাথে ঘটা। এটা হচ্ছে আমার আব্বুর বিয়ের আগে, তখন আব্বু বিয়ে করে নাই, তখন ঘটনাটা। তো ঘটনাটা হচ্ছে তখন আমার আব্বু হচ্ছে গাছের ব্যবসা করত। গাছের ব্যবসাটা বলতে বোঝা যাচ্ছে, গাছের ব্যবসাটা হচ্ছে যে বড় বড় গাছ কিনে, মানে ওইটা আবার কেটে, লোক দিয়ে কেটে ওটাকে আবার বিক্রি করে দিত, মানে এরকমের একটা ব্যবসা। দেখা যাচ্ছে মানে কোথাও গাছ বিক্রি হবে 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা, বড় বড় লটে গাছ বিক্রি হচ্ছে। তো সেই গাছগুলো আব্বু কিনতো, কেনার পরে ওইটা লোকজন দিয়ে গাছগুলো কেটে তারপরে ঢাকা বা চিটাগাংয়ের বিভিন্ন জায়গায় ওইটা ই করে দিত। তো এরই ধারাবাহিকতায় একটা সময় আমাদের গ্রামের 2-3 গ্রামের পরে একটা গ্রামে আব্বু ওরকম বড় একটা গাছ কিনেছে, মানে এতটাই বড় এবং মোটা ছিল গাছটা, যা অনেক বড় একটা গাছ কিনেছে। তো ওইটা ছিল একটা পুকুরের পাড়ে গাছটা। তো যখন গাছটা কাটতে ছিল, কাটার সময় তখন আব্বু চিন্তা করলো যে গাছটা যদি পুকুরে পড়ে যায় তাহলে এটাকে তুলতে অনেক কষ্ট হবে এবং অনেক লোকের দরকার হবে, কারণ এই জন্য যাতে এটা পুকুরে না পড়ে এই জন্য বিকল্প হইতে ওই যে দড়ি বা কাছি যেটাই বলা হোক আঞ্চলিক ভাষায়, তো ওটা দিয়ে কি করলো, দুই পাশে দুইটা টানা দিল যাতে গাছটা ওখানে পড়ে না যায়। তো এভাবে গাছ কাটতেছে কাটতেছে, কাটার পরে তো একটা সময় দেখা যাচ্ছে যে গাছটা যখন কাটার মানে ই হয়ে গেছে, পড়ে যাবে, ঠিক তখনই যে দড়ি বা কাছি যেটাই বলা হয় যে ওইটা দেখা যাচ্ছে যে হঠাৎ করে আগুন জ্বলে দড়ি দুটো জ্বলে গেল, একদম পুড়ে গেল, পুড়ে যেয়ে গাছটা পানিতে পড়ে গেল। তো পানিতে পড়ে যাওয়ার পরে তো এখন সবাই অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব হলো, যে এই গাছটা এত মোটা কাঁচি দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা ছিল দুই পাশে, যে এটা কোনোভাবেই তো পুকুরে পড়া সম্ভব না, আর এই দড়ি বা কাঁচিটা এভাবে জ্বলে যাওয়ারও তো কোনো ই না, হয়তো বা ছিঁড়ে যাবে, কিন্তু ওইটা ছিঁড়ে না গিয়ে একদম পুড়ে গিয়েছে। তো গাছটা ওভাবে পড়ে গেল। তো গাছটা পানিতে পড়ার পরে ঘটনাটা হলো যে ওই গাছটার কোনোভাবেই নড়ানো যাচ্ছে না বা উঠানো যাচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। 2-5, 10 লোক যে কোনোভাবেই হোক না কেন, দেখা যাচ্ছে এর থেকে অনেক বড় গাছও উঠানো যায় কিন্তু এই গাছটা কোনোভাবে নড়ানো যাচ্ছে না, 1 নড়ানো যাচ্ছে না। তো গাছটা যেভাবে পড়ে আছে পড়েই আছে, 1 নড়ছে না, মানে একটা এলাকায় একটা ই হয়ে গেল যে আসলে এটা কিভাবে সম্ভব, যে একটা গাছ পড়ে গেছে পানিতে, আর পানিতে তো যে কোনো জিনিস ভাসমান ততটা ই হয় না, যে হালকাই থাকে তখন, তো কোনোভাবেই সেটাকে ই করতে পারতেছিল না। তো এটা দেখা দেখে এলাকার যারা ছিল তারাও আসলো, দেখলো যে আসলে ঘটনাটা কি হইলো, যে গাছ পড়ে গেছে, এরকমের গাছ তো অনেক সময় পড়ে যায়, সেটা আবার তুলে ফেলা হয়, কিন্তু গাছটা কেন তোলা যাচ্ছে না। তো এলাকার লোকজনের সাথে সাহায্য করলো, কোনোভাবেই সেটাকে আসলে তোলা যাচ্ছে না। তো 1-5 এভাবে ট্রাই করতেছে করতেছে কিন্তু কোনোভাবেই সেটাকে উঠাতে পারতেছে না। তো একটা প্রকার মানে ই হয়ে গেছে যে এত লোক প্রতিদিন নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আমার আব্বুর এক খালা ছিল, সে মানে ওই গ্রামেরই ছিল, তার সাথে ছিল একটা জি, মানে জিন ছিল তার সাথে, মানে সবসময় মানে মানে ই ছিল সে আর কি, জিনের সাথে তার ই ছিল। তো এরপরে হচ্ছে ওই আব্বুর খালা একদিন আব্বুর কাছে আসলো, এসে বলল যে তুই যত চেষ্টাই করিস তুই তো এই গাছ নিতে পারবি না। তো আব্বু বলল কেন আমি গাছ নিতে পারবো না, যে না বললো যে এই গাছে সমস্যা আছে তুই এই গাছটা নিতে পারবি না। তো আব্বু তো অবাক হয়ে গেল যে আসলে আমি এত টাকা দিয়ে গাছটা কিনলাম, এত টাকা দিয়ে লোকজন দিয়ে গাছটা কাটাইলাম, কিন্তু এখন গাছটা আমি নিতে পারবো না কেন। তো আব্বুর খালা বললো যে না আসলে এটা নিতে পারবি না, আমার কাছে তথ্য আছে যে তোকে এটা নিতে দিবে না, এই গাছে সমস্যা ছিল, তুই এই গাছটা কেন কিনছিস বা কেন কাটছিস। তো আব্বু তো বলতেছে যে আসলে আমি তো জানতাম না যে এই গাছে কি সমস্যা বা কেন কাটবো না বা কেন নিতে পারবো না। তো তো তখন আব্বুর যে খালা সে বলল যে একটা উপায় আছে, তুই একটা কাজ কর, যদি তোর গাছটা নিতে হয় তাহলে তুই যা গাছের উপরে উঠে দাঁড়িয়ে বলবি যে এই গাছে আসলে কালি ছিল একটা, যে এই জন্যই ও এখানে আশ্রয়, মানে এটা ওর বসবাসের জায়গা ছিল, এই জন্য হচ্ছে তোকে এটা নিতে দেবে না। তো তখন আব্বুর খালা তাকে আব্বুকে বলল যে তুই গাছের উপর দাঁড়িয়ে বলবি যে কালি তুই আমাকে গাছটা নিতে দে, আমি তোকে একটা ভোগ দিব। ভোগটা হচ্ছে কি ভাইয়া, ভোগ বলতে হচ্ছে আতপ চাউল, আতপ চাউল যেটা আছে আতপ চাউল দিতে হয়, এরকম একটা কলা গাছে বড়কে ছাড়টা ভাগ করে এরকম এক মুষ্টি করে আতপ চাল এবং চার পাঁচ রকমের মিষ্টি এবং চার পাঁচ রকমের কলা, এগুলো দিয়ে ষাটটা ভাগ দিয়ে ওই যেখানে কালীর ই ছিল, মানে কালীর যে মণ্ডপ ছিল বা কালী যে পূজা হতো সেখানে রাত ১২টার পরে ওটা দিয়ে আসতে হবে। একটা কলা পাতার উপরে ষাটটা ভাগ 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 করে আতপ চাউল এইভাবে ষাটটা, তারপরে প্রত্যেকটা ভাগের উপরে চার পাঁচ রকমের মিষ্টি এবং চার পাঁচ রকমের যে কলা আছে আমাদের দেশে ওই কলাগুলো, ওইগুলো এভাবে ষাটটা ভাগ করে ওখানে দিয়ে আসতে হবে রাত ১২টার সময় কালীর। এটা মানে ওকে ভোগ, মানে ও খাওয়ার জন্য, ওকে সম্মান দেখানোর জন্য আর কি, যে তাকে ভোগ দিতে হবে এটা। তো এটা আর কি আব্বুর খালা তাকে প্রসেসটা বলে দিল যে তুই তো ওই ওকে কথা দে যে তুই এটা দিবি তাহলে তোকে গাছটা নিতে দিবে। তো ঠিকই আব্বু একটা দিন যে সে ওই গাছের উপরে দাঁড়িয়ে বলল যে কালি তুই আমার এই গাছটা নিতে দে, আমি তোকে বিনিময়ে তোকে একটা ভোগ দিব। তো এটা বলে আব্বু চলে গেল। পরের দিন ওই আব্বুর খালা বলল যে আচ্ছা কালকে তোরা দুই তিনজন চলে আয়, আইসে তোরা গাছটা তুলতে পারবি। এখন আব্বু যখন আব্বুর সাথে আরো দুই তিনজন লোক নিয়ে বলল যে চলো আজকে গাছটা তুলতে যাব, এখন সবাই তো অবাক হয়ে গেল, হাসাহাসি করতেছে যে কি বলতেছেন, আমরা এত লোক, গ্রামের লোকরাও আমাদের সাহায্য করলো, ২০ ৩০ জন লোক ছিল, তারপরও আমরা গাছ নাড়াইতে পারলাম না, তুলতে পারলাম না, আর আজকে আপনি দুইজন তিনজন লোক যেয়ে গাছটা তুলে ফেলবেন। তো আব্বুর একটা সময় বিশ্বাস হচ্ছিল না যে আসলে এটা সম্ভব। তো যেহেতু তার খালা বলছে বা এই প্রসেসটা সে বলছে, তো খালার উপরে বিশ্বাসটা রেখি সেখানে দুই তিনজন লোক নিয়ে সেখানে গেল। ঠিক দুই তিনজন লোক নিয়ে যখন ওখানে গেল, গাছটা বাঁধার পরে যে টান দিল আস্তে কলা গাছের মতো বেশি আসলো গাছটা। এখন তো সবাই অবাক যে এটা কিভাবে সম্ভব, যে গাছটা এতদিন নাড়ানো গেল না ১৫-২০ জনে, কিন্তু আজকে দুই তিনজনে কিভাবে এটা নিয়ে আসলো। তো সবাই অবাক হয়ে গেল। এইটা শুনে আরো এলাকার লোকজন সবাই চলে আসলো যে গাছটা তোলা যাচ্ছে বা গাছটা নড়ানো যাচ্ছে। তো এরপরে সবাই যখন চলে আসছে তখন সবাই সাহায্য নিয়ে পরে গাছটা উপরে তোলা হইল। তো ঘটনাটা হচ্ছে পরবর্তীতে গাছটা তোলা হলো, বিক্রি করা হলো, সবই হয়ে গেছে, কিন্তু আব্বু আর ওই ভোগটা দেয়নি, যে কালীকে যে ভোগটা দেওয়ার কথা ছিল তাকে যে কথাটা দিয়েছিল সে আর সেটা দেয়নি, হয়তোবা কাজের ব্যস্ততায় অথবা বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা, মানে এরকমের কিছু একটা। আব্বুর কথা হচ্ছে যে আমার যে কাজটা হয়ে গেছে এতটুকুই, যে আমার কাজ হয়ে গেছে। তো আব্বুর আর ওটা মনেও ছিল না, বা মনে থাকলেও হয়তোবা ওর রকমের বিশ্বাস ছিল না যে আসলে এরকমের কিছু হতে পারে বা এরকমের দিতে হবে। তো কিছুদিন পরে ওরকম চলতেছিল, কিছুদিন পরে আব্বু উঠছে হচ্ছে একটা তাল গাছে, তালের যে রস নামানো হয় না, তো তাল গাছে উঠছে তালের রস নামানোর জন্য। তো যখন আব্বু তাল গাছের উপরে উঠছে রস নামাবে, তালের যে রস হয় ওটা নামাবে নামানোর জন্য, তো তালের রসটা যখন ওই প্রসেস করতে হয় ওটা নুয়ে নুয়ে কাজ করতে হয়, মানে গাছের উপরে উঠে নুয়ে নুয়ে হাড়ি থেকে সংগ্রহ করতে হয়। তো হঠাৎ করে আব্বু অনুভব করলো তার পিছন থেকে কেউ উল্টে দিল, মানে আব্বু তো গাছের একদম, তাল গাছ তো মূলত অনেক বড় হয় সবাই জানেন আপনারা, তো গাছের উপর থেকে তাকে উল্টে মানে পিছন থেকে, মানে মনে হচ্ছে যেন কেউ ধরে পাল্টি মেরে ফেলে দিল। তো ওখান থেকে পড়ার পরে আব্বুর পাটা ভেঙে গেল। তো পাটা ভেঙে যাওয়ার পরে আব্বু তো পড়ে গেছে, আমার আশেপাশে বাড়ি বা আমাদের বাড়িতে খবর যাওয়ার আগে এই খবরটা সে আব্বুর খালার কাছে চলে গেছে। তো ওই যে যে ইটা ছিল, কালিটা ছিল, সে যে আব্বুর খালাকে বলছে যে আজকে দিয়ে আসছে তোর বোনের ছেলেকে গাছ থেকে ফেলে। এখন আব্বুর খালা তো শুনে সে তো পাগলের মতো ছুটে আসতেছে দৌড়ে, যে আজকে কি না জানে হয়ে গেছে, কারণ ও যখন গাছ থেকে ফেলে দিছে তাল গাছ থেকে, তার মানে তার বোনের ছেলে আর হয়তোবা নেই, এইটা ভেবে সে দৌড়ে আসতেছে। অথচ সে দেখা যাচ্ছে দুই তিন গ্রাম পরে তার বাড়ি, সে ওখান থেকে খবর পেয়ে চলে আসছে, অথচ আমাদের বাড়িতে তখন খবর পৌঁছায় না, মানে এমন একটা অলৌকিক ভাবে সে খবরটা পেয়ে গেছে। তো এরপরে আসলো, আসার পরে দেখতেছে যে আব্বুকে ধরে হসপিটালে নিয়ে গেল, নেওয়ার পরে তার পাটা ভেঙে গেছে, ওইটা চিকিৎসা চলতেছিল। তখন আব্বুর খালা বলল যে তুই কাজটা কি করলি, তোকে আমি এত করে বললাম যে তুই তো আমার কথা তো তোর অবিশ্বাস করার কথা না, আমি তো তোর খালা, যে আমি তো তোকে মিথ্যা বলবো না বা আমি তো আর তোকে অন্য পথে নেব না, যে এটা সমস্যা ছিল আমি জানি, আমি এই জন্যই তোকে বলেছি, আর তুই কেন সেই ভোগটা দিলি না, যে আজকে তোকে তোর এই ভোগটা না দেওয়ার জন্য তোর উপরে সে অত অসন্তুষ্ট হয়ে আজকে এই কাজটা করেছে, তো তোর ভাগ্য ভালো যে এর থেকে বেশি কিছু হয়নি, যে তোর শুধু পাটা ভেঙেছে, হয়তোবা এর থেকে বেশি কিছু হতে পারত। তো এটাই ছিল আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা,
সেকেন্ড স্টোরি।
হ্যাঁ, সেকেন্ড স্টোরি।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনছিলাম, চমৎকার দুটো ঘটনা এবং বরিশালের ঘটনা ইনফ্যাক্ট। সো বরিশালের যারা রয়েছেন, অন্যান্য জায়গা, বিভিন্ন জায়গা রয়েছে বরিশালে, নট অনলি বরিশাল, বাংলাদেশের আনাচে কানাচে যে সকল জায়গাগুলো রয়েছে সে সকল জায়গায়ও কিন্তু এরকম প্রচুর ঘটনা রয়েছে আমার বিশ্বাস। এবং সেই ঘটনাগুলো নিয়ে আপনি কবে আসছেন ভূত স্টুডিওতে, এই প্রশ্নটা আপনার কাছে রইল, আশা করছি উত্তরটা জানাবেন। JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ, কেমন লাগছে আজকের ভূত স্টুডিও পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। এবং হালকা করে শীতটা পড়ে যাচ্ছে এবং শীতের আগে ভাগে যে যে জিনিসগুলো আমাদের প্রিপারেশন হাতে রাখা দরকার সেটা হচ্ছে ধরুন একটা কমফি কমফোর্টার, রাইট? সো যে কোনো বেস্ট বাই আউটলেটে গেলে আপনি ইজিলি পেয়ে যেতে পারবেন এবং ঘরে বসেও চাইলে পারচেস করতে পারেন। রাকিব আছেন আমাদের সাথে, গিয়াসউদ্দিন জয়েন করেছেন, শেখ আবু নাইম বলছেন তিনি শুনছেন, ইলিয়াস আছেন আমাদের সাথে, আদিকুল ইসলাম সহ আরো অনেকগুলো বন্ধুকে পাচ্ছি। এমডি রাকিব জয়েন করেছেন উত্তরা থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ। বিপু ভাই আছেন আমাদের সাথে উত্তরখান থেকে, ইনফ্যাক্ট তারিকুল ইসলাম তিনি যুক্ত হয়েছেন মাদারীপুর থেকে। সো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বন্ধু এবং ভূত স্টুডিওর ফ্যামিলি মেম্বার যারা, সো তাদের আশা করি আজকের সময়টা কিন্তু খুব একটা মন্দ কাটছে না। সো রাত বিরাতে এই ধরনের ঘটনাগুলো শুনতে কেমন লাগে সেই ফিডব্যাকটা কিন্তু চাইলেই জানাতে পারেন, নাম্বারটা 26969, একই সাথে facebook.com/jagofm। আবারও যেটা বলবো সেটা হচ্ছে নেক্সট এপিসোড, রাইট? নেক্সট এপিসোডের কথা কেন বারবার করে বলি, বিকজ নেক্সট এপিসোডটা যদি ধরুন পুরনো একটা পর্ব আমরা প্রচার করলাম তখন কেমন লাগবে? ডেফিনেটলি আপনার ভালো লাগবে না, তখন আপনি আমাদেরকে কমেন্ট করবেন বা আপনি SMS করবেন, আরে ভাই এই এপিসোডটা তো আমরা শুনেছি, তো একই জিনিস কেন আবারও প্লে করলেন বা একই জিনিস কেন আবারও ব্রডকাস্ট করলেন? তো একটাই কারণ, যদি আপনি এখানে না আসেন আমি তো আসলে স্ক্রিপ্ট আর কলম নিয়ে বসে যাব না যে কোনো একটা ভৌতিক গল্প নিজের মনে করে লিখতে, রাইট? সো আমার যেটা যদি পাওয়ার বলি বা আমার যেটা ক্যাপাবিলিটি আপনাকে বলতে পারি যে আপনি এখানে আসবেন, আপনার সেই হন্টেড স্টোরি বলি বা প্যারানর্মাল ঘটনা বলি সেই ঘটনাগুলো শেয়ার করতে পারবেন, দ্যাটস ইট, খুবই সিম্পল। তো চলুন আমরা আবার শুভ ভাইয়ের কাছে যাব তার থার্ড স্টোরিটা শুনতে। শুভ ভাই, এটাও কি বরিশালের কোনো ঘটনা?
হ্যাঁ, এটাও বরিশালের ঘটনা, এটা আমার বড় ভাইয়ের সাথে। এটা মূলত মানে হন্টেড কিছু কিনা বলতে পারবো না, তো এটা একটা কালো জাদু বা ম্যাজিক এর মতো একটা ঘটনা। সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের সাথে, আমার বড় ভাই আমার 5 বছরের বড়, তো তখন আমি 5 পড়ি, আমার বড় ভাই তখন ক্লাস 10 পড়ে। তো ভাইয়া যখন ক্লাস 10 পড়তো তখন ভাইয়ারই ক্লাসমেট একটা মেয়ে ভাইয়াকে খুব পছন্দ করত, তো খুবই পছন্দ করত, কিন্তু ভাইয়া পছন্দ করতো না তাকে। আর আমার ভাইয়া হচ্ছে পড়ালেখায় খুব ভালো ছিল, মানে খুবই ভালো ছিল, সায়েন্সের স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে ভাইয়া আসলে এগুলো ই করতো না কখনোই। তো ওই ভাইয়ার যে ক্লাসমেট যে মেয়েটা ছিল, ওর আব্বু ছিল আবার সেই স্কুলেরই শিক্ষক, ধর্মীয় শিক্ষক। আমাদের আমিও ওই স্কুলে পড়াশোনা করেছি, ওই স্কুলেরই সে শিক্ষক ছিল, ধর্মীয় শিক্ষক, মাওলানা ছিল সে একজন। এবং সে বিভিন্ন রকমের কোরআনে আয়াত দিয়ে তাবিজ কবজ বা কোনো সমস্যা হলে সে চিকিৎসাগুলোও করত। তো ভাইয়া যখন এক প্রকার তার ইসে রাজি হচ্ছিল না, কোনো প্রপোজাল বা যত কিছুই চেষ্টা করছে কোনোভাবেই ভাইয়াকে রাজি করাইতে পারছিল না। তো এরপরে ওই যে ভাইয়ার যে ক্লাসমেট যে মেয়েটা ছিল, ও কি করলো, চুরি করে ওর বাবার যে বই আছে বা বিভিন্ন রকমের যে চিকিৎসা করার জন্য বা ই করার জন্য যে বইগুলো আছে সেগুলো থেকে চুরি করে, যাতে আমার ভাইয়া তার প্রতি আকৃষ্ট হয় এবং তার প্রেমে পড়ে যায় বা তাকে ভালোবাসে, এই রকমের কিছু করার জন্য সে নিজে নিজে সেই প্রসেসগুলো করছে, যে এটা মানে তার প্রতি করার জন্য। এখন কারণ তার বাবা তো আর এটা করে দিবে না কখনোই, তো একটা তার মেয়ের জন্য তার বাবা এই কাজ জীবনও করবে না। সে চুরি করে তার বই থেকে এইগুলো সংগ্রহ করে সেই প্রসেসটা আমার ভাইয়ের উপরে চালাইছে। সেটা ছিল হয়তো বা কোনো একটা কিছু আমাকে ভাইয়াকে খাওয়ানোর মাধ্যমে, কিছু একটা মিষ্টি জাতীয় হোক বা কিছু হোক, যে কোনো ভাবে সে সে প্রচেষ্টা করেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে ভাইয়া, একটা যখন একটা একজন মাওলানা বা ভালো হুজুর বা অভিজ্ঞ লোক যখন করবে তখন সেটা নির্ভুলভাবেই করবে, কিন্তু যখন তার মেয়ে ক্লাস টেনে পড়ে চুরি করে করবে, সে সেটা তো নির্ভুলভাবে করতে পারবে না। তো তার প্রচেষ্টা ছিল তাকে ভালো করার জন্য, ভালোবাসা তার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু তার ভুল প্রসেসের জন্য এটা বিপরীত হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। তার যে ট্রিটমেন্টটা ছিল, যা যা প্রসেস ছিল, সে সেটা প্রপারভাবে করতে পারে নাই। তো না করতে পারাতে উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে যাওয়ার পরে আমার ভাইয়া তো ধীরে 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 অসুস্থ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে যাচ্ছে, যেটা আসলে মানে আমাদের ফ্যামিলি মানে একটা সময় খুবই ই হয়ে গেছে যে আসলে এটা কিভাবে সম্ভব। মানে হঠাৎ করে জ্বর, হঠাৎ করে তার মাথা ব্যথা, হঠাৎ করে চোখে ব্যথা, বিভিন্ন রকমের তার সমস্যা সম্মুখীন হচ্ছে। তো আমার ফ্যামিলি প্রথমত মনে করছে হয়তো এটা ডাক্তারি কোনো সমস্যা। তো বিভিন্ন ডক্টর দেখানো হলো, চোখের ডক্টর, মাথায় সমস্যা বা বুকের সমস্যা, সব ধরনের চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, কোনোভাবেই সে সুস্থ হচ্ছে না। ধীরে ধীরে এতটাই খারাপের দিকে যাচ্ছে যে তার কোনো দুনিয়ার কোনো হুঁশ ছিল না। তবে আমার ভাইয়া বলে রাখি যে পড়াশোনা ভালো ছিল বিদায়ে, শুধু তার একটাই ই ছিল, সেন্স ছিল যে সে শুধু স্কুলে যাবে, যে আমার স্কুল খোলা, আমার স্কুলে যেতে হবে। তো একটা সময় শিক্ষকরাও দেখতে আসতো, তার সহপাঠীরা দেখতে আসতো আমাদের বাড়িতে ভাইয়াকে। তো শিক্ষকরাও এসে বলতো যে আজকে তো স্কুল বন্ধ, আজকে তো স্কুল তো বন্ধ দিয়ে দিয়েছে, স্কুল বন্ধ, তুমি স্কুলে যাবা কিভাবে। এটা হচ্ছে ভাইয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো। মানে ভাইয়া এতটাই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে তারপরও তার ভিতরে স্কুলে যাওয়ার এটা ছিল। তো একটা প্রকার এমন একটা অবস্থায় সে চলে গেছে যে তার পরনের কাপড় বা লুঙ্গি বা প্যান্ট আছে কিনা এই সেন্সটাও তার মানে ছিল না, মানে এতটাই সেই চলে যাচ্ছে। তো আমরা ডক্টর যা দেখানো হয়েছে বা এরপর ও যা কবিরাজ যা ছিল তাও দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই তার রোগটা ধরতে পারতেছে না। ডক্টরের কাছে এক্সরে করছে, যা কিছু আছে সবকিছু নর্মাল, সব ঠিক আছে, কিন্তু কেন যে এমনটা হচ্ছে কেউ আমরা বুঝতে পারতেছিলাম না। তো একটা প্রকার একটা সময় আসছে যে একটা লোক আমাদের একটা ইনফরমেশন দিল যে অমুক জায়গায় একটা লোক আছে, হিন্দু একটা লোক, যে আপনারা তো অনেক জায়গায় চেষ্টা করেছেন, একটাবার ওই লোকের কাছে একটু নিয়ে যান। যখন তার কাছে নেওয়া হলো, ভাই বিশ্বাস করবেন না, হয়তোবা আর দুই দিন যদি দেরি করতাম আমরা, তাহলে হয়তোবা আর ভাইয়াকে মানে মানসিকভাবে আর সুস্থ সে আর কখনোই হতো না, মানে এমন একটা পর্যায়ে সে চলে যেত। তো যখন তার কাছে নেওয়া হলো, গ্রামের বাড়ি, তো দেখা যাচ্ছে গ্রামে খাল, আমাদের বরিশালে তো নদী খাল, এটা তো জানেন যে বড় একটা খালের উপরে সাঁকো বলে, মানে কি বলা হয় এটাকে, যে বাঁশেরি দিয়ে যে একটা সাঁকো তৈরি করা হয়, তো ওই সাঁকোটা পার হয়ে তারপরে তার বাড়িতে যেতে হবে। তো ভাইয়া তো হাঁটার মতো অবস্থায় নেই বা তার কোনো সেন্সই নেই, এমন একটা অবস্থা। তো আমরা তিনজন চারজনে, মানে আমি তো তখন ছোট, আমার আব্বু, আমার চাচাতো ভাই যারা ছিল, এরা সবাই মিলে তিন চারজনে ধরে সাঁকোটা পার করে ওপারে তার বাড়িতে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই যে হিন্দু লোকটা ছিল, উনি ভাইয়ের হাত দেখলো এবং চোখ দেখলো। ওটা দেখে সে সাথে সাথে তার নিজের যে নারিকেল গাছ আছে তার বাড়িতে, সে লাফ দিয়ে ওখানে উঠে গেল, উঠে একটা ডাব নিয়ে আসলো। পেরে আনার পরে ডাবটা কেটে কি যেন একটা মন্ত্র বা কি পড়ছে জানি না, ওটা পরে ভাইয়াকে খাওয়াই দিল। ডাবটা খাওয়ানোর পরে সে বলতেছে যে ওকে তো আপনারা ধরে নিয়ে আসছেন, এই সাঁকোটা পার করে নিয়ে আসছেন, যাওয়ার সময় ও একা পার হয়ে যাবে, আপনারা কেউ ওকে ধরবেন না। তো এখন সবাই তো অবাক যে কিভাবে সম্ভব, যে ও নিজে হাঁটতে দাঁড়াইতে পারতেছে না, তো সে লোকটা এখন কিভাবে হেঁটে যাবে। তো ভাই বিশ্বাস করবেন না, পাঁচ মিনিটের ভিতরে ভাইয়া মোটামুটি ই হয়ে গেছে, মানে সে উঠে দাঁড়িয়ে গেছে ডাবটা খাওয়ার পরেই। তো ঠিকই, সে ওই সাঁকোটা নিজে নিজে পার হয়ে আসছে, আসার পরে বলতেছে যে ওর যে সমস্যাটা সেটা আমি বুঝতে পারছি এবং ধরতেও পারছি, ইনশাল্লাহ এখন আর সমস্যা নেই। যে বয়টা ছিল, যদি আপনারা আরেকটু দেরি করতেন তাহলে হয়তো বা আমারও আয়ত্তের বাইরে চলে যেত।
অলরাইট, তো
জি, তারপর যে তারপরে হচ্ছে যখন আমরা ভাইয়াকে বাড়িতে নিয়ে আসলাম, পরবর্তী বললো যে আপনারা এখন নিয়ে যান, পরবর্তী চিকিৎসা আমি আমার বাড়ি থেকে করব, আর রোগী আপনাদের বাড়িতে থাক, সমস্যা নেই, আমি এখান থেকে চিকিৎসাটা করব। তো তার চিকিৎসা প্রসেসটা ছিল, একটা ই লাগবে, কলা গাছের যে ই থাকে না, কি বলে ওটাকে, ফুল যখন আসে ওইটাকে, এক একটা আঞ্চলিক ভাষায় এক একটা নাম আছে, যাই হোক আমি আমার আঞ্চলিক ভাষায় বলি, ওইটাকে মুসরা বলা হয় কলা গাছের। তো ওই ওইটা কলা গাছ হচ্ছে ওই বিচি কলা আছে না একটা ভাইয়া, বিচি কলাটা লাগবে। এমনি সবরি কলা আছে যে আর অন্য অন্য যে সাগর কলা, এইসব কলা গাছ হলে হবে না। যে গ্রামে একটা কলা পাওয়া যায় এরকম মোটা বিচি কলা, ভিতরে অনেকগুলো বিচি থাকে, ওই কলাটা। তো মূলত ভাইয়া এই গাছগুলো এমনিতেই কম হয়, এগুলা মূলত কেউ ই করতে চায় না, কারণ এই কলাটা মানুষ বেশ এটা পছন্দ করে না বা বাজারে বা দোকানে পাওয়া যায় না এগুলো। তো এগুলো মূলত খুব রেয়ার পাওয়াটা। তো ওই কলা গাছের মুচড়াটা লাগবে, প্লাস সেটা হতে হবে মাত্র গর্ভবতী, মানে এখনো ই হয়নি, মানে ফুল বের হয়নি বা ফল এখনো আসেনি, মাত্র ওইটা বের হয়েছে এমন একটা অবস্থায়। এবং সেটা লাগবে পূর্ব দিকে ফিরানো এবং সূর্যের আলো যাতে ওইটার উপরে লাগে এমন একটা সিচুয়েশনে। আসলে ভাই এটা মিলানোটা খুব টাফ ছিল, যে আশেপাশে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে জানানো হয়েছে যে আসলে এরকম এরকমের জিনিসটা লাগবে, তোমরা একটু সবাই খোঁজ খবর নাও যা যে যার এলাকায় যে কোথায় পাওয়া যায়। আসলে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সেটা ফুল হয়ে গেছে, মানে ফল হয়ে গেছে, তো সেটা কাজ হবে না। আবার অন্য আরেক জায়গায় পাওয়া গেছে, সেটা পূর্ব দিকে ফিরানো না, অন্য আরেকটা দিকে ফিরানো, মানে কোনোভাবেই মিলছে না। অনেক চেষ্টা পরে একটা জায়গায় পাওয়া গেছে, যাওয়ার পরে সেটা কলা গাছে উঠতে হবে, শ্বাস বন্ধ করে উঠে পেরে আবার শ্বাস বন্ধ করে নামতে হবে, মানে ওটা মাটিতে ফেলা যাবে না, মানে খুব কঠিন একটা প্রসেস। আসলে কলা গাছে এমনিতেই ওঠাটা খুব টাফ, আর মূলত এই কলা গাছগুলো এমনিতে একটু বড় এবং মোটা হয় অন্য অন্য কলা গাছের থেকে। তো যেহেতু পরে আমার এই আব্বুর যে কথা বললাম, আমার আব্বুই সেই কলা গাছে উঠছে, যেহেতু তার ছেলের জীবন মরণের একটা প্রশ্ন, তারপরে আব্বু সেই রিস্ক নিয়ে সে কলা গাছে উঠে সেই তার যে প্রসেস অনুযায়ী সেভাবে সেটা সংগ্রহ করলো, করে নিয়ে আসছে। আসার পরে তাদের বাড়িতে নিয়ে গেছে ওইটা আব্বু। যাওয়ার পরে কি করছে ভাইয়া, খেজুর গাছের কাঁটা আছে না খেজুর, ওই কাঁটাটা দিয়ে 101টা কাঁটা, ওই কাঁটা দিয়ে তার বাড়িতে বসে ওই মোচড়ার উপরে 101টা এক একটা কাঁটা মানে ই করতেছিল, মানে গেঁথে দিচ্ছিল। আর যখনই ওই মোচড়ার উপরে একটা কাঁটা গেঁথে দেয়, আর আমার বাড়িতে বসে আমার ভাইয়া খাটের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, মানে তার প্রতিটা কাঁটার আঘাত তার কলিজায় লাগতেছে, মানে এমন একটা অবস্থা। মানে ওখান থেকে সে কাঁটা পুশ করতেছে এই মোচড়ার উপরে, আর এখান থেকে আমাদের বাড়ি থেকে ভাইয়া খাট থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছে, কোনোভাবেই রাখা যাচ্ছে না। এভাবে 101টা কাঁটা ওই মোচড়ার উপরে সে আঘাত করছে, এবং আমার ভাইয়া ওই 101বারই সে লাভ মানে ই করছে, মানে প্রত্যেকটা কাঁটা যেভাবে কলিজায় লাগলে যেভাবে হয় ওভাবে। তো সে বলে দিচ্ছে যে এভাবে হবে, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ও লাভ দিয়ে পড়ার সময় যাতে মাথায় আঘাত না পায় বা আশেপাশে শক্ত কিছু না থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন, কারণ যখন আমি কাঁটাগুলো ই করব তখন ওর অবস্থা এরকমের হবে। তো আমাদের বাড়িতে সবাই ছিল, ওভাবে সুন্দর করে মানে ই করছে জায়গাটা, যাতে খোলা একটা জায়গায় তাকে বসানো ছিল যাতে সে লাভ দিয়ে কোনো কিছুর উপরে না পড়ে, ব্যথা না পায়, হাত পা ভেঙে না যায়, মাথায় আঘাত না পায়। তো এভাবে 101টা কাঁটা ই করছে, ঠিক 101টা কাঁটাই মানে তার ওইভাবে আঘাত লাগছে। তো পরে সেটা এনে যখন আমাদের গ্রামে চুলা, মাটির যে চুলা থাকে রান্না করার, ওই চুলা ওইটার উপরে ঝুলাই রেখে দিয়েছে, এবং ওইটা যখন ওই চুলার আগুনের যে তাপ, তাপে যখন আস্তে আস্তে ওইটা শুকিয়ে যাচ্ছে, আর আমার ভাইয়াও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওইটা যত শুকোচ্ছে আমার ভাইয়াও তত দ্রুত সুস্থ হচ্ছে, মানে ওভাবে করে করে দেখা যাচ্ছে 4-5 দিন লাগছে বা 1 সপ্তাহ লাগছে ওইটা শুকাতে, আস্তে আস্তে ওইটাও একদম শুকিয়ে ই হয়ে গেছে, আর ইনশাল্লাহ আমার ভাইয়াও সুস্থতা লাভ করছে। তো এটা ছিল আমার তৃতীয় ঘটনা।
ওকে, চমৎকার, তিনটা ঘটনা আমরা শুনছিলাম ইনফ্যাক্ট। সো বেশ কিছু স্টোরি শুনতে শুনতে যখন আপনি এই মুহূর্তে ভাবছেন যে আপনারও তো বেশ কিছু স্টোরি আছে, তাহলে আপনি কেন বসে আছেন, রাইট? সো এই ফিলিংটা যদি আপনার নিজের ভেতরে হয় যে আজকে শুভ ভাই যেরকম একজন যদি বলি যে প্রাইভেট একটা জব করছেন তিনি, তো ঠিক একইভাবে হয়তো আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন বা হচ্ছে আপনি জব করেন, সেটা পাবলিক জব হতে পারে বা প্রাইভেট জব, হোয়াটএভার, স্টুডেন্ট হতে পারে বা আপাতত এমনও হতে পারে যে আপনি কিছু করছেন না, সো নো প্রবলেম। বাট আপনার কাছে যদি এরকম কিছু স্টোরি থেকে থাকে, রাইট, তো তাহলেই আপনি আসবেন ঠিক একইভাবে আজকে শুভ ভাই যেভাবে আসছে ভূত স্টুডিওতে। বাট নিয়মটা একটু আপনাকে মনে করিয়ে দেই, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে। একই কথা বারবার রিপিট করতে হয়, কারণ অনেক সময় আপনি ভুলে যান, আমি জানি। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে প্রচুর বন্ধু কিন্তু আমাদের এখানে যুক্ত হচ্ছেন, তো সেক্ষেত্রে যেটা আমাকে বলতেই হয় সেটা হচ্ছে যে একটু পরপর কিন্তু আপনাকে একটা রিমাইন্ডার দেয়া যে আসছে পর্বে কিন্তু আমরা আপনাকে চাই, আসছে পর্বে আমরা আপনাকে চাই, কারণ একটাই, আমরা চাই আমাদের বন্ধুগুলোর সঙ্গে একটা মিট আপ হোক, রাইট? আমাদের অ্যানিভার্সারিতে হয়তো বা কিছু মানুষের
মানুষের সঙ্গে দেখা কখনো হয়ে গেলে হয়ে যায়, চলতি পথে ফিরতে ঘুরতে হয়ে যায় বিভিন্ন সময় দেখা অনেকের সঙ্গে, বাট প্রতি উইকে এই যে একটা মিলন মেলা বা এই যে মানুষগুলোর চেহারা দেখা একটা অন্যরকম ভালো লাগে, আরে এই মানুষটা আমাকে শুনতো বা এই মানুষটা অনেকদিন যাবত আমাকে দেখতো, তো এই জিনিসটার একটা অন্যরকম ভালোবাসা যেহেতু, তো এই সুযোগটা আমরা চাই যে আপনারা আমাদেরকে করে দেন। এবং একই সঙ্গে আপনারা যদি কোনো মেসেজ থেকে থাকে জাগো এফএম এর কোনো প্রোগ্রাম নিয়ে কিংবা আপনার প্রিয় অনুষ্ঠান ভূত স্টুডিও নিয়ে, সেটাও কিন্তু আপনি সশরীরে সামনাসামনি আমাদেরকে জানাতে পারবেন, সেটা ডেফিনেটলি আর যে উদয়কেও জানাতে পারবেন এবং আমরা টিম ভূত স্টুডিও যারা রয়েছি আমাদেরকেও জানাতে পারবেন। পরের ঘটনাটায় আমরা যাব এই মুহূর্তে শুভ ভাইয়ের কাছে, তার সর্বশেষ ঘটনাটা শুনব, তারপর যখন ব্রেকের পর ফিরে আসব তখন হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট বা কমেন্টস গুলো নিয়ে ফিরছি। শুভ ভাই এখন সর্বশেষ কোন ঘটনাটা শুনবো আমরা?
সর্বশেষ ঘটনাটা হচ্ছে আমার কলিকের কাছ থেকে শোনা। তো তার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে, তো চাঁদপুরে গ্রামের বাড়ি, তাদের বাড়িতেই ঘটনাটা। তাদের বাড়িটা অনেক পুরনো বাড়ি, তো অনেক তাদের বাড়িটা আমি খুব সংক্ষেপ করেই বলি, এটা যে পুরনো বাড়ি ছিল, অনেক গাছ ছিল তাদের বাড়িতে, অনেক গাছগাছালি ছিল। তো তাদের বাড়িতে হচ্ছে জিন থাকতো, তো তাদের বাড়িতে মানে ওই গাছে বা তাদের বাড়িতে জিনের বসবাস ছিল। তো একটা সময় ছিল যে তাদের যদি গাছ বিক্রি করতে হইতো কোনো প্রয়োজনে, বা ঘর বাড়ি তৈরি করার জন্য হোক বা আর্থিক কোনো কারণেই হোক, গাছটা যখন বিক্রি করতে হতো তো তাদের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো, আসলে কোন গাছটা কাটা যাবে কোনটা কাটা যাবে না, মানে এমন একটা অবস্থা ছিল, মানে ওই জিনদের দ্বারা পারমিশন নিতে হতো আসলে যে এই গাছ এই এই গাছগুলো কাটা যাবে কিনা বা তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি তাদের দেখা যাচ্ছে বিভিন্ন হুজুরদের এনে যদি তারপরে জিনদের সাথে তারা কমিউনিকেশন করতো হুজুরে যে আসলে এই এই গাছগুলো বিক্রি করতে চাচ্ছে বা এইগুলো কেটে ফেলতে চাচ্ছে, যদি তারা বলতো হ্যাঁ এগুলো কাটা যাবে তাহলে কাটতে পারতো, আর যদি বলতো যে না কাটা যাবে না তাহলে মানে কাটতে পারতো না, যদিও তারপরও অবাধ্য হয়ে কাটলে তাহলে দেখা যাচ্ছে সমস্যা হতো। তো ঘটনাটা হচ্ছে, মূল ঘটনা এটা না, ঘটনাটা হচ্ছে তাদের বাড়িতে যে জিন থাকতো, মানে যে জিনটা ছিল এখনো সেই জিনটা তাদের বাড়িতেই আছে। তো ঘটনাটা হচ্ছে এখন যে জিন আছে তার নানা ছিল ওখানে, তো তা এই যে তার নাতিকে রেখে গিয়েছে এখানে, যে তার নানা কোথায় যাওয়ার জন্য বলছে যে আমি যতদিন না ফিরে আসবো ততদিন তুমি আমার এই বাড়িতে থাকবে, তুমি কোথাও যাবে না, মানে এটা তার নানা বলে গিয়েছে তাকে। কিন্তু তার নানা এখনো পর্যন্ত আর ফিরে আসে না, সেটা অনেক বছর আগের কথা। তাদের জিনদের তো জানেন যে ওদের বয়স বা ওদের এটা একটু অন্যরকমের হয়, আমাদের মতো স্বাভাবিক এরকমেরটা না। তো এরপরে যখন ওই জিনটাকে দেখা যায়, ওই জিনটা ছিল একটু শারীরিক প্রতিবন্ধী, মানে তার পাটা ছিল বাঁকা এবং পাটা ছিল যখন সে হাঁটতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। তো ওই জিনটা কি হতো অনেক সময় মাঝে মাঝে রাতে মানুষের রূপ ধরে মানুষের কাছে আসতো, কিন্তু দেখা যাচ্ছে যেমন এমন একটা মানুষ আসতো, যেমন আমার কলিকের বাবার সাথে একটা ঘটছে, যেমন আমার কলিকের বাবার দোকান ছিল, সে দোকান থেকে বাড়িতে ফিরতেছে, তখন দেখতেছে যে তার বাবা রাস্তায় হাঁটতেছে বা যাচ্ছে, তো তখন বলতেছে যে তুই এত দেরি কেন করলি দোকান বন্ধ করতে, তো বললো যে একটু ব্যস্ততা ছিল এই জন্য দেরি হয়েছে। তখন মানে যখন সে হাঁটতে বলল যে আচ্ছা তাড়াতাড়ি বাড়িতে যা, এটা বলার পরে এবং যখন ওই জিনটা হাঁটতে ছিল তখন দেখতেছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তার পাটা বাঁকা। এখন আমার কলিকের বাবা, সে তো জানে তার বাবার তার পায়ে সমস্যা না বা পা বাঁকা না, সে এভাবে কেন হাঁটবে, তো তখন সে আসলে বুঝতে পারতো যে আসলে এটা আমার বাবা না, এটা হচ্ছে সেই জিনটা। তো ওই জিনটা হচ্ছে প্রায়ই এরকমের মানুষের রূপ ধরে বা কারো রূপ ধরে এরকম আসতো, কিন্তু ওইটা তখনই বুঝতে পারতো যদি কেউ খেয়াল করতো যে না এই জিনটা মানে এই মানুষটা পা বাঁকিয়ে হাঁটতেছে বা খুঁড়িয়ে হাঁটতেছে, তো এরকমের ভাবে আর কি প্রায়ই মানুষের সামনে আসতো। কিন্তু এটা দেখা যাচ্ছে যারা ওই বাড়িতে থাকে তাদের জন্য একটু অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু নতুন যদি কেউ আসে বা এই গল্পটা শোনার পরে যদি কেউ ওখানে যায় বা এরকমের দেখে তখন হয়তো বা তার কাছে এটা অন্যরকমের মনে হবে। তো লাস্টে যখন তাদের বাড়িতে মানে এখন তো অনেক ঘর বাড়ি উঠে গেছে বা অনেক পরিবর্তন করে ফেলছে তারা, তো এখন হচ্ছে লাস্ট দুইটা গাছ মানে এখনো অবশিষ্ট আছে যে দুইটা সে কখনো কাটতে পারবে না, একদম তাকে বলে দিয়েছে এই দুইটা কাটা যাবে না, আর প্লাস সে এখান থেকে যাবে না, কারণ সে তার নানাকে কথা দিয়েছে সে যতদিন না ফিরে আসবে সে এই বাড়ি থেকে কোনোভাবেই সে যাবে না। তো সবকিছু গাছ কাটার হোক বা ঘর বাড়ি তোলা হোক, একটা সাইটে দুইটা গাছ রেখে দেওয়া হয়েছে যে এই গাছ দুইটা তোমরা কখনো কাটতে পারবে না বা এখানে কোনো ঘর বাড়িও তুলতে পারবে না, এই গাছ দুইটা এভাবেই থাকবে। তো আজও পর্যন্ত সেই গাছ দুইটা সেখানে সেভাবেই আছে, যাতে ওই গাছ দুইটা এখনো কাটা হয়নি ওভাবেই আছে। তো এটাই হচ্ছে আমার শেষ ঘটনা।
ওকে, সো শুভ ভাই খুব ভালো থাকবেন এবং আশা করছি পরবর্তী কোনো না কোনো পর্বে হয়তোবা দেখা হয়ে যেতে পারে।
অবশ্যই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে।
থ্যাংক ইউ সো মাচ। তো আমরা শুভ ভাইকে বিদায় দিব, বাট তার আগে যেটা করব সেটা হচ্ছে আপনাকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই আপনার কাছ থেকে, এবং একই সঙ্গে আবার রিমাইন্ডার দিচ্ছি পরের পর্ব, জি এক্স্যাক্টলি নেক্সট এপিসোডে আসার জন্য খুবই সিম্পল, RBS নাম লোকেশন প্রফেশন এই চারটা জিনিস লিখবেন, আপনার কাছে গল্প থাকতে হবে তিনের অধিক বা দুইয়ের অধিক, মিনিমাম তিনটা বা সর্বোচ্চ চারটা বাচ্চা যদি এরকম হয় সেক্ষেত্রে নেক্সট এপিসোডটা কিন্তু আপনাকে আমরা চাই। RBS নাম লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twist it. Prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tale biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning it twisted or prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
Welcome back once again, ebong cholche kintu Bhut Studio brought to you by Pran Parata, ebong apni shunchen ebong dekhchen ei muhurte 94.4 Jago FM, desher number 1 entertainment station. Din sheshe যারা আসলে এই ধরনের স্টোরিগুলো শুনতে ভালোবাসেন তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যেমনটা রিয়াদ বলছেন তার কাছে বেশ ভালো লাগছে, মমি আছেন আমাদের সাথে, মমিন ইনফ্যাক্ট লিমা আছেন আমাদের সাথে, খাদিরা জয়েন করেছেন বলছেন বেশ সুন্দর লাগছে আজকের এপিসোডটা, তসলিমা জয়েন করেছেন আছেন আমাদের সাথে, রফিক ভাই, রফিক ভাই বলছে আপনাদের ঠিকানাটা কোথায়, আমাদের অফিসটা হচ্ছে ঢাকা বাড্ডা লিংক রোড। তো যদি আপনাকে আসতে হয় প্রথমত ভাই, অনেকেই প্রশ্ন করছেন যে এখানে আসার প্রসেস কি বা নিয়ম কি, খুবই ছোট্ট একটা ব্যাপার, রেজিস্ট্রেশন করবেন, বাট হ্যাঁ রেজিস্ট্রেশনটা কখন করবেন, যখন আপনার কাছে বেশ কিছু স্টোরি থাকবে তখনই রেজিস্ট্রেশনটা করবেন। আর রেজিস্ট্রেশনের নিয়মটা আবারও একটু মনে করিয়ে দেই, RBS তারপর আপনার নাম লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন দ্বিতীয় যিনি অতিথি রয়েছে তার সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জানমিয়া।
আচ্ছা জানমিয়া ভাই, আজকে বেশ কিছু ঘটনার কথা আপনি অফ এয়ার আমাদেরকে বলছিলেন, একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনবার কথা ছিল, তো সেই ঘটনাটা কি আজকে আমরা প্রথমে শুনবো?
হ্যাঁ, আমি আমার গল্পের ঝুলি থেকে যে প্রথমে যে গল্পটি, এই গল্পটি একটি ব্ল্যাক ম্যাজিক ঘটনা, এই ঘটনা দিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শুরু করব।
ওকে,
তো এই ঘটনাটি ঘটেছিল প্রায় 20 বছর আগে। তো আমাদের গ্রামে আমার এক চাচাতো ভাই ছিল, তার নাম ছিল রফিক, খুব দুষ্ট ছিল। তো রফিকের বয়স যখন 21, সে পড়াশোনা করে, তার একটা ইচ্ছে ছিল যে সে প্রেম করে বিয়ে করব। তো আসলে প্রেম করা, অনেক মেয়ের সঙ্গে তিনি প্রেম করব, অনেক অফার দেয়, কিন্তু আসলে মেয়েরা তার অফার গ্রহণ করে না। একটু দুষ্ট টাইপের ছেলেটা ছিল, মানে মেয়েদের পাশে ঘুর 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 করে ঘুরত, কোনো মেয়েই তাকে পাত্তা দিত না। একদিন এই রফিক চিন্তা করল যে কোনো মেয়ে যখন আমাকে পাত্তা দেয় না, তাহলে আমার একটা মেয়ে খুবই পছন্দ, সে মেয়েকে আমি যেভাবেই হোক বিয়ে করব। তখন রফিক করল কি, আমাদের পাশের এলাকার একজন কবিরা ছিল, তার নাম ছিল বাসের। তো উনি আসলে মূলত দুনিয়ার গাছ গাছরা বিভিন্ন শ্মশান ঘাটিতে যাইতো, বিভিন্ন কাল্লা অনেক কিছু নিয়েই তিনি কবিরাজি করত। এলাকার লোক তার কাছ থেকে অনেক ঝাঁক ফুঁক বিভিন্ন তাবিজ কবচ নিত। সেই বাসের বানিয়ার কাছে একদিন সেই রফিক গেল, যা বলতেছে যে বাসের ভাই, আপনি তো কবিরাজি করেন, অনেক ঝাঁক ফুঁক দেন, অনেক সাপির বিষ নামান, জিন ছাড়ান, পুরি ছাড়ান, তো আমি আপনার কাছে আসছি একটা তাবিজ দেওয়ার জন্য, নেওয়ার জন্য। বলে যে কিসের তাবিজ? যে বাসের ভাই, এটা আসলে গোপনীয় বিষয়, আপনি কাউকে বলবেন না, আমি আপনাকে মোট অঙ্কের টাকা দেব, তো আমাকে একটা তাবিজ দিবেন, আমি আমার পার্শ্বের গ্রামে এক মেয়ে, নাম হলো জরিনা, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু সে মেয়ে আমাকে ভালোবাসে না, এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা আমি না হলে গাছে রাখবো, না হলে মাটিতে পুঁতে রাখবো, এমন একটা বন্দোবস্ত করে দিবেন মেয়েটা যেন আমার জন্য পাগল হয়। তো কবিরাজ বাসের বলল যে ঠিক আছে, তোমাকে আমি তাবিজ দেব, তো আমাকে 101 টাকা দিতে হবে। তো আসলে 20 বছর আগের ঘটনা, তো তখন 101 টাকার অনেক মূল্য ছিল। তো রফিক এখন কি করবে, 101 টাকা মিছিল করা তার জন্য খুব ট্রাপ ব্যাপার। তো উনি যেভাবে হোক, তার ওই সময় ধান বিক্রি করতো, চাল বিক্রি করতো, বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে 101 টাকা মিছিল করে সে রাত্রে, সেই প্রায় 11টার পরে কবিরাজের বাড়িতে গিয়ে সেই রফিক বলল যে বাসের ভাই, এই যে আমি 101 টাকা নিয়ে আসছি, তা আমাকে একটা তাবিজ দেন, যেন মেয়ে কিন্তু আমার জন্য পাগল হতে হবে, আর এমন কিছু বলে কইরেন না যেন আমি যেন মেয়ের জন্য পাগল হই, এই কাজ করা যাব না। তখন কবিরাজ বলল ঠিক আছে, তুমি আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার তুমি সন্ধ্যার পরে আমার কাছে আসবে, আমি তোমাকে তাবিজ দেব। তো একটা কাজ করবে, ওই মেয়ের নাম আর মেয়ের বাবার নাম কাগজে লিখে আনবা, আর তোমার নাম তোমার মায়ের নাম। তো ওই রফিক করলো কি, পরের দিন সে এমন তাড়াহুড়া তার ভিতরে, মানে উনি ভাবতেছে যে তাবিজটা নিলেই তো মেয়ে আমার জন্য পাগল হয়ে যাবো গা, মনের মধ্যে একটা উত্তাল পাতাল ঢেউ উঠে গেছে গা, যে কখন তাবিজ নেব, কখন আমি এই ওষুধটা করব। ঠিক মঙ্গলবারের দিন সন্ধ্যার পরে বাসের যে কবিরাজ তার বাড়িতে যে বলতেছে যে বাসের ভাই, আপনি কি বাড়িতে আছেন? তো কবিরাজ বলল হ্যাঁ আমি বাড়িতে আসছি, তুমি ঘরে আসো। তো রফিক তখন সেই কবিরাজের ঘরে গেল, তার কাছে গিয়ে 101 টাকা দিল, যে 101 টাকা আমি আপনাকে দিলাম, আপনি আমাকে তাবিজটে দেন। তো বাসের ভাই বলল যে তুমি যে তোমাকে যে নাম আনতে বলছিলাম, তুমি কি নাম আনছো? যে ভাই আপনি বলছিলেন না যে মেয়ের নাম আর মেয়ের বাবার নাম সব নাম আমি নিয়ে আসছি, আমার নাম এবং আমার মার নাম সহ এই যে কাগজে লিখে আনছি। তো তাই তো কাগজে তো আনছোই, কিন্তু সেখানে কিন্তু ওই জাফরান মেশক গোলাপ জল এই তিনটি একত্র করে নাম লিখতে হবে। তো বলল যে নাম লেখেন, লিখে আমার তাবিজটা দেন। তো বাসের ভাই কবিরাজ বলল যে রফিক, প্রথমে আমি তোমাকে কোনো তাবিজ দেব না, আমি তোমাকে দুইটা শামুক দেব, এই শামুকের ভিতরে ঔষধ দিব, তার ভিতরে নামটা দেব, তার উপরে মাটি দিয়ে দেব, তুমি একটা কাজ করবে, এক কবরের পাশে গিয়ে পুঁতে রাখবে, দেখবে এই 7 দিনের মধ্যেই ওই মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। বলে তাই তো রাত্রে তখন সেই কবিরাজ রফিককে দুইটা শামুক দিল। তো সে রফিক খুবই খুশি, আনন্দ নিয়ে শামুক দুটো নিয়ে সে চলে গেল কবরের পাশে। বলছে যে তোমাকে তো রাতের গভীরে কবরের পাশে গিয়ে এই শামুকগুলো পুঁতে রাখতে হবে। তো রাত 12টার পরে রফিক পাশে এক পুরাতন কবর, মানে ভিটের মধ্যে বহু পুরাতন একটা কবর আছে। তো রফিক ভাবলো যে আমি যদি নতুন কবরের পাশে যাই তাহলে তো আমার বেশি ভয় লাগবে, তো অনেকদিন আগের যে কবরগুলো আছে সেই কবরের পাশে গিয়ে আমি পুঁতে রাখব। তো সে করলো কি, মঙ্গলবারের দিন রাত প্রায় আপনার 12টা ছুঁই ছুঁই এরকম 11:30টার মধ্যে সে কবরের পাশে গিয়ে সেই শামুক দুটা পুঁতে রাখলো। সে কবর থেকে প্রায় 8-10 গজ ফাঁকে পুঁতেছে, কারণ কবরের পাশে যে যাবে, কবর থেকে যে কোনো কিছু আসে বা কোনো কিছু ভয় ভীতি দেখা, সেই ভয়ে করলো কি, সে কবরের থেকে 10-7 ফাঁকে গিয়ে এই শামুক পুঁতে রাখলো। পুঁতে রাখার পরে সে বাড়িতে চলে আসছে, কবিরাজ বলছে যে সাত দিনের মধ্যে কিন্তু ওই মেয়ে তোমার জন্য পাগল হব। সাত দিন চলে যায় আর সেই মেয়ে আর রফিকের জন্য পাগল হয় না। তো সাত দিন পরে আবার কবিরাজের বাড়িতে গেছে, যা বলতেছে যে বাসের ভাই, আপনি কি আমাকে তাবিজ দিলেন, কি আমাকে শামুক দিলেন, সাত দিনের কথা বললেন, আমি আপনাকে ১০১ টাকা দিলাম আর আপনি আমাকে দুটো শামুক দিলেন, কবরের পাশে গিয়ে আমি পুতেছি, আজকে সাত দিন অতিক্রম করে আজকে ৯ দিন চলে গেল, এখন পর্যন্ত তো মেয়ে আমার জন্য পাগল হলো না। কবিরাজ একটু চালাক ছিল, তো কবিরাজ বলল যে তুমি কি কবরের পাশে একদম কবর যেখানে সেটার পাশে তুমি পুতেছ? বলে না ভাই, কবরের পাশে কি পুতা যাবে, ওখানে কবর দেখলে তো এমনি আমার ভয় করে, আমি কবর থেকে ১০ হাত ফাঁকে পুতেছি। এই যে তখন কবিরাজ বলল যে সর্বনাশ করছ, তাহলে কাজ কেমনে হব, আমি তোমাকে বলছি যে কবরের সামান্য একটু পাশে পুতিবা আর তুমি তো পুঁতে রাখছো কবর থেকে ১০ হাত ফাঁকে, তাহলে কাজটা কেমনে হয়। এখন তো রফিক আর তার ভাষা নেই, সে তো ১০ হাত ফাঁকে ফুটিছে, এখন কবিরাজ যে প্রশ্ন করছে উত্তর দিতে পারছে না। বলে যে ভাই, আমি তো কবরের কাছে গেলে যে ভয় পাই, এখন উপায় কি? বলে তোমাকে আবারও তাবিজ নিতে হবে, বলে এবার তোমাকে আর আমি শামুক দেব না, এবার তোমাকে আমি একটা তাবিজ দেব। তো কবে আসব? যে আজকে তো বৃহস্পতিবার, তুমি আসো শনিবারের দিন, শনিবারের দিন তাবিজ নিয়ে তুমি পুঁতে রাখবে, ঠিকই ওই মেয়ে তোমার জন্য পাগল হবে। তো সেই রফিকে তো আর ঘুম ঠিক মতো রাতেও হয় না, কখন তাবিজ নেব, কখন ওই মেয়ে তার জন্য পাগল হব। তারপর সে শনিবারের দিন সন্ধ্যার সময় গেছে কবিরাজের কাছে রফিক, যা বলতেছে তাবিজ দেন, বল তোমাকে আরো ১৫০ টাকা দিতে হবে। বলল যে ভাই, আমি সেদিন অনেক কষ্ট করে ১০১ টাকা জোগাড় করে আপনাকে দিলাম আর আপনি আমাকে দুটো শামুক দিলেন, ওষুধ করলাম কবর থেকে ১০ হাত ফাঁকে, সে কাজটাও হইল না, আজকে আমার কাছে আবারও ১৫০ টাকা চাচ্ছেন। বলে ভাই, এটা আসলে অনেক ওষুধপাতি কিনতে হয়, এদের তো টাকা পয়সা ছাড়া দেওয়া যাবে না। বলে ভাই দেন, আমি ১৫০ টাকা আপনাকে যেভাবে হোক আমি মিছিল করে আপনাকে দিব। তখন কবিরাজ বলল যে ঠিক আছে, আমি তোমাকে আজকে দুইটা তাবিজ দিলাম, একটা তাবিজ করবে কি তিন রাস্তার, ওই মেয়েদের বাড়ি থেকে একটু ফাঁকে যে তিন রাস্তা আছে, তিন রাস্তার মোড়ে গিয়ে একটা তাবিজ পুঁতে রাখবো, আর একটা তাবিজ মেয়ের বাড়ি থেকে একটু ফাঁকে গাছের ডালে ঝুলাইয়া রাখবা, যেন ওই তাবিজটা যেন বাতাসে নড়াচড়া করে, তাবিজ যত নড়াচড়া করবে ওই মেয়ের মন তত নড়াচড়া করবে এবং তোমার প্রতি আকৃষ্ট হবে। বলে তাই? বলে ঠিক আছে দেন তাবিজ। তো তাবিজ নিয়ে রাত্রে রফিক করল কি, তিন রাস্তার মোড়ে গিয়ে তাবিজটা পুঁতে রাখছে, আর একটা তাবিজ সেই গাছের একটু উপরের অংশে ডালে এমন ভাবে ঝুলিয়ে রাখছে যেন বাতাসে এভাবে আস্তে আস্তে তাবিজটা নড়াচড়া করে। তো কবিরাজ বলছিল যে সাত দিনের মধ্যে কিন্তু এবার আর কাজ হবে, এবার আর মিস্টেক হবে না। তো সে তো শনিবারে কাজটা রাত্রে করছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এইভাবে দিন যাইতেছে, অপেক্ষায় আছে, কিন্তু কাজ হচ্ছে না। তারপরে প্রায় ১১ দিন পরে আসছে, আসার পরে বলল যে বাসের ভাই, আপনি কি ওষুধ আমাকে দিতেছেন, কিন্তু মেয়ে সেদিন মেয়ের সঙ্গে আমার রাস্তায় দেখা, আমারে দেখে তো আরো রাগ, আমারে তো দুই চোখেই দেখতে পারে না, ওষুধ তার দ্বিগুণ হয়ে গেছে গা, আমাকে তো ভালোবাসবে তো দূরের কথা, আমাকে দেখে আরো রাগ পা। বলে তাই, যে একটা কাজ করে, এবার আমি কঠিন একটা ওষুধ দিব, যে ওষুধ দিলে ওই মেয়ে তোমার জন্য তিন দিনের মধ্যে পাগল হব, কিন্তু আমাকে টাকা দিতে হবে ৩০০। বলে ভাই ৩০০, এর আগে দিলাম ১০১ টাকা, তারপরে আবার ১৫০ টাকা চাইলেন, আমি মিছিল করে কষ্ট করে দিলাম, এখন আবার ৩০০ টাকা চাইতেছেন, কাজও তো হচ্ছে না। যে এবার যদি কাজ ১০০% তোমার কাজ হব, এবার ওই সেই আমার শেরপুর যাইতে হবে, আমার এক উস্তাদ আছে সেই গারো পাহাড়ের এক গারো উস্তাদ, তার কাছ থেকে একটা ওষুধ আনব, এই ওষুধ আইনে তোমাকে সেটিং করে দেবো, এই ওষুধ দিলে মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। বলে তাই? বলে ঠিক আছে, টাকা আমি আপনাকে ৩০০ মিছিল করে দেবো, প্রয়োজন পড়লে আমি কামলা দিয়ে হোক যেভাবে হোক আমি ৩০০ টাকা মিছিল করে দেবো, আমাকে ৪-৫ দিনের সময় দেন। তারপরে সেই কবিরাজ রফিককে চার পাঁচ দিনের সময় দিল। সে যেভাবেই হোক রফিক টাকা ৩০০ মিছিল করলো, মিছিল করে সেই কবিরাজকে টাকা ৩০০ দিল। দেওয়ার পর কবিরাজ সে গেল গারো পাহাড়ে। গারো পাহাড়ে গিয়ে সে কি ওষুধ নিয়ে আসলো, কার কাছ থেকে কি নিয়ে আসলো কবিরাজ জানে আর আল্লাহ জানে। নিয়ে এসে বলল যে এই যে তুমি কালকে শনিবার শুক্রবারের দিন বিকেলে ওষুধ নিয়ে এসে সন্ধ্যার সময় তারে খবর দিছে যে রফিক যেন আমার সঙ্গে দেখা করে, এক ছেলের কাছে সংবাদ দিছে রফিক সন্ধ্যার সময় আসছে কবিরাজের বাড়িতে, যে ওষুধ নিয়ে আসছি সেই গারো পাহাড় থেকে, তুমি এই ওষুধগুলো আমি যেভাবে বলবো সেভাবে কাজ করো, মেয়ে তোমার জন্য পাগল হবে। ঠিক আছে, তে রাত্রে গেছে রফিক সেই কবিরাজ বাসের ভাইয়ের কাছে, যা বলতেছে আমার ওষুধগুলো সিস্টেম করে দেন। তো বললো যে এবারের ওষুধ কিন্তু ভিন্ন। বলে কেমন ভিন্ন? যে এবার তোমাকে আমি তিনটা তাবিজ দেব, একটা তাবিজ গাছে ঝুলাইতে হবে, আর একটা তাবিজ একটা চিলার পিঠে যেখানে চুলা মানে নাকড়ি বা খড়ি দিয়ে রান্নাবান্না করে সেই চিলার পিঠে তুমি তাবিজটে রাখবে, আর একটা তাবিজ যে চিলার ভিতরে যে ছাই থাকে ছাই উঠায় একদম গভীরে পুঁতে রাখবে, যত রান্নাবান্না করব যত ওই তাবিজের উপর তাপ পড়বে তত মেয়ে তোমার জন্য পাগল হবে, আর চিলার পিঠেই যে তাবিজটে রাখবো একই কাজ করবো। বল ঠিক আছে। সেই রফিক করলো কি, একটা চিলার ভিতরে পুঁতে রাখলো আর একটা চিলার পিঠে পুঁতে রাখলো, আর একটা গিয়ে সে গাছে ঝোলাইল। তো ঝোলে সে শনিবারের দিন চলে আসলো, ঠিক রবি সোম মঙ্গলবারের দিনই মেয়ে পাগল হয়ে গেছে গা। ওই বাড়ি থেকেই বলে যে রফিক রফিক রফিককে ছাড়া আর বাঁচব না, মানে তাকে ধরে রাখতে পারে না। ওই রাতে দিনে ২৪ ঘন্টায় এক রফিক, রফিক ছাড়া আমি বাঁচব না, এমন অ্যাকশন করছে ওষুধে যে এলাকার লোকও জেনে গেছে গা, তারপর বাড়ির লোক সবাই জেনে গেছে গা যে রফিকে ছাড়া বাঁচব না। এ কেমন, রফিক কি করলো? তো এলাকার লোক তো সবাই জানে যে আমাদের গ্রামে তো একটা কবিরাজ আছে, নিশ্চয়ই সে ওষুধ করে দিছে। তারপর এসে কবিরাজকে ধরলো যে বাসের তুমি এমন কি কাজ করে দিছ? তো কবিরাজ বলল যে না আমি তো কোনো কাজ করি নাই। তো হঠাৎ করে এই মেয়ে এই রফিকের জন্য পাগল হয়ে গেল, রাতে দিনে ২৪ ঘন্টা রফিকে ছাড়া বাঁচব না, মেয়েরা ধরে রাখতে পারে না। তারপর এক কবিরাজ নিয়ে আসলো ওই মেয়ের আব্বা, নিয়ে এসে ঝাঁক ফুঁক দিল, কোনো কিছুই কাজ হয় না, এক রফিক আর রফিক। তারপর রফিককে নিয়ে আসলো, এই তুই তো এই মেয়ের কি করছস, এতদিন তো এই মেয়ে তোর জন্য পাগল ছিল না, আজকে ৩-৪ দিন হয় তোর জন্য দেওয়ানা হয়ে গেছে গা, তুই নিশ্চয়ই ওষুধ করছস। তো ওই সময়কালে আজ থেকে ২০-২৫ বছর আগে মানুষ কিন্তু এই কবিরাজ বেশি পছন্দ করত, ঝাঁক ফুঁক এগুলোই মানুষের খুব প্রিয় ছিল, তখন এত ডাক্তার ছিল কিন্তু গ্রামগঞ্জে মানুষ ওই কবিরাজের প্রতি একটু আত্মবিশ্বাস বেশি ছিল আজ থেকে ২০-২৫-৩০ বছর আগে। শহরে ছিল বড় বড় ডাক্তার, যদি কঠিন কোনো অসুখ হইতো তাহলে শহরে নিয়ে যাইত, আর বিশেষ করে গ্রামগঞ্জে আমরা যারা ছিলাম ছোট তখন দেখছি যে গ্রামে যারা কবিরাজ ছিল তারাই এই চিকিৎসাগুলো করত। তারপরে রফিকের জন্য দেওয়ানা পাগল, তারপর গ্রামের মানুষ করলো কি রফিকের নিয়ে আসলো যে তোর বিচার করা হবে, তুই এরা ওষুধ করছস। তখন রফিক স্বীকার করলো যে হ্যাঁ আমি ওষুধ করছি, আমি এই মেয়েকে খুবই ভালোবাসি কিন্তু এই মেয়ে তো আমাকে ভালোবাসে না, এই ভালোবাসে না বিদে কি তুই এই ওষুধ করবি, আজ তো পাগল হয়ে গেছে গা। তখন গ্রামের মানুষ বলল যে আসলে যখন করেই ফেলছে মেয়ে যখন পাগলই হয়ে গেছে তাহলে আর কাজ করো, এই মেয়ের দিয়ে এই ছেলেরে বিয়ে পরিয়ে দাও। তখন মেয়ে তো সেন্স হারিয়ে ফেলছে, তখন অনেকেই বলে যে মেয়েকে আগে সুস্থ করে, সুস্থ করার পরে সেন এই মেয়েকে ওই রফিকের কাছে বিয়ে দেওয়া যাব। তখন রফিককে ধরা হলো যে তুই কই থেকে ওষুধ করছস? তখন রফিক স্বীকার করলো যে আমি ওই অমুক ভাই বাসের ভাইয়ের কাছ থেকে আমি এই অনেক তাবিজ কবচ দিছিলাম, কোনো তাবিজ কবচই কাজ হয়নি, পরে যে তাবিজ কবচটা দিছিল এই তাবিজ কবচে যে অ্যাকশন খুব কড়া অ্যাকশন ছিল, তো এই ওষুধগুলো তুই কই রাখছস? যে একটা চিলার পিঠে রাখছিলাম, আর একটা চিলার ভিতরে রাখছি, আর একটা গাছের ডালে রাখছিলাম। তখন ওই বাসের কবিরাজকে আনা হলো। কবিরাজ বলল যে তাহলে ওষুধগুলো তুলে ফেলো তুমি। পরে ওষুধগুলো যখন তুলে ফেললো, সব ওষুধ তুলে চিলার পিঠের থেকে উঠাইলো, ভিতর থেকে উঠাইলো এবং গাছ থেকে নিয়ে এসে পরে এই সব তাবিজ কবজগুলো ছাগল ছিল, ছাগল দিয়ে ছাগলের নাকের গুঁড়ো ধরলো, ওষুধের অ্যাকশনগুলো নষ্ট হয়ে গেল। পরে কিছু পানি ফোড়া দিয়ে সেই তাবিজ কবরে সব ওষুধের অ্যাকশন নষ্ট করে দিয়ে তারপরে এই মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হলো, সে আগের মতোই তার জ্ঞান ফিরে আসলো। পরবর্তীতে কিছুদিন পরে সেই রফিকের সাথেই সেই মেয়েটা জরিনার বিয়ে দিয়ে দেয় এবং তারা এখন সুখে সংসার করে এখন তাদের তিনটে ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছিল। এই ছিল আমার প্রথম সেই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি।
অলরাইট, সো জান মিয়া ভাইয়ের কাছ থেকে আমরা প্রথম স্টোরিটা শুনছিলাম এবং চলছে কিন্তু ভূত স্টুডিও এবং সঙ্গে রয়েছে আমি আর যে অপূর্ব সৌরভ বলেছেন, তিনি সিলেট থেকে আমাদেরকে শুনছেন, আছেন আমাদের সাথে টাঙ্গাইলের মামুন ভাই, এবং তিনি যেটা বলছিলেন যে সবসময় আমি আপনাদের ঘটনাগুলো শুনি এবং ঘটনাগুলো বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ। অনিক আহমেদ আছেন আমাদের সাথে, জাভেদ জয়েন করেছেন যেমনটা দেখতে পাচ্ছি, বাপ্পি আছেন আমাদের সাথে, তারেক ভুইয়া জয়েন করেছেন, এদিকে রফিন আহমেদ রাফি বলছেন ভাইয়া ডিনার করতে করতে শুনছি ভূত স্টুডিও, আছেন আমাদের সাথে পুষ্পিতা রায় বলছেন কেমন আছো অপূর্ব, ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে তুরিন, ওকে থ্যাংক ইউ সো মাচ, রাজশাহী থেকে তিনি আমাদেরকে দেখছেন, সাকিব নোমান বলছেন আমার একটা বন্ধু ছিল এবং যার সঙ্গে আমার 2010 সালের পরে আর দেখা হয়নি এবং কিছুদিন আগে একবার দেখা হলো, একটা ট্রাফিক সিগন্যালে দেখলাম ও রাস্তা পার হচ্ছে, আমি অনেক জোরে জোরে ডাকলাম বাট ও কর্ণপাত করল না, এন্ড তার কিছুদিন পরে জানতে পারলাম যে আরো নাকি বছর তিনেক আগে নাকি ও মারা গেছে। সো এইটা কেন ঘটলো আমার সঙ্গে, এটার অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে, যে আপনার সাবকনসিয়াস মাইন্ড হয়তোবা আপনি তাকে মিস করছিলেন তাই হয়তোবা ঠিক ওরকম কাউকে দেখ পেয়ে আপনি হয়তোবা ডেকেছেন, কিংবা এমনও কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে যার ব্যাখ্যা শুধুমাত্র আমার কাছে কেন কারো কাছেই আপনি কখনো খুঁজে পাবেন না, এবং সেই ঘটনাগুলোকেই বলা হয় প্যারানর্মাল ঘটনা বা হচ্ছে ব্যাখ্যাহীন ঘটনা, যেভাবেই আখ্যাতেই না কেন। যাব জানমিয়া ভাইয়ের কাছে আমরা, আবারও যাব তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। জানমিয়া ভাই এখন কোন জায়গার ঘটনা বা কোন এরিয়ার ঘটনা শুনছি?
আমি এখন আমার যে দ্বিতীয় ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটে গিয়েছিল সে আমারই জামালপুর জেলায়, মেলান্দ উপজেলায়। তো আমার যে গ্রামের পাশে একটি গ্রাম ছিল, এই গ্রামের নাম ছিল উকনাইপাড়া। তো উকনাইপাড়ার ওই গ্রামের পাশ দিয়ে একটা নদী, ছোট্ট একটি নদী, খাল, সেই খাল বয়ে গেছে সেই আপনার সেই জামালপুর থেকে, ঠিক সেই জামালপুর আর একটা পাশে একটা থানা রয়েছে মাদারগঞ্জ, সেদিকে ওই খালটা বয়ে গেছে। তো আমার পাশে গ্রামে যে খালটা বয়ে গেছে, যে জায়গা দিয়ে গেছে, সেই নদীটার নাম হচ্ছে মাদার দেও। তো উকনাইপাড়ার পাশে একটা ভিটে ছিল, ওই ভিটের পাশ দিয়ে বয়ে গেছে সেই খালটি বা নদীটি। তো ওই যে ভিটে ছিল এটা আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, এই ভিটেটা পাকিস্তান মানে আর তারও আগে ব্রিটিশ আমলে এই ভিটেটা ছিল। তো ওই ভিটের নাম ছিল তাত্তাপাড়া ভিটে। তো ওই ভিটেতে অনেকগুলো গাছগাছালি ছিল, পুরাতন ভিটে ছিল, সেখানে পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, কিন্তু খাল থেকে আবার ভিটের মাঝখানে গিয়ে বিশাল একটা কুয়ো পড়েছিল। তো বিশাল একটা কুয়ো পড়েছিল, কুয়োর ভিতরে পানি থাকতো, সেই পানি কখনো শুকতো না। তো ওই মুরব্বীরা ওখান তার ওই ভিটের পাশে একটা বন ছিল, সেই বনে সেই সময়, এটা প্রায় পাকিস্তান আমলের ঘটনা, এটা ঘটনাটি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম, তো উনি আমার সঙ্গে শেয়ার করেছিল। তো উনি মারা গেছে প্রায় আজ থেকে প্রায় 17-18 বছর আগে। তো ওই ভিটেতে তো ওই আমাদের গ্রামের অনেক লোক ভিটের পাশে যে বন ছিল, বনে ওই গরু ছেড়ে দিত সারাদিন, গরু ওই রাখালেরা ছেড়ে দিয়ে গরু ঘাস খাইতো, ওই রাখালেরা ওই ভিটেতে গিয়ে তো রৌদ্রের সময় শুয়ে থাকতো। অনেকগুলো গাছগাছা ছিল। তো ভিটের পাশে যে কুর ছিল, নদী একটা খাল ছিল, ওই খালে অনেক সময় অনেক কিছু বের হতো। তো ওখানে মুরব্বীরা জানতো বা শুনতো বা তাদের আরো যে বয়স্ক লোক ছিল তাদের কাছে শুনতো যে ওখানে নাকি জিন বসবাস করত, জিনের একটা বাড়ি ছিল বা অনেকগুলো ভূত পেতনি মাদার যা আমরা শুনে আসছি তাদের ওখানে বসতি ছিল। ওই খালের ভিতরে ওই এলাকার কোনো মানুষের যদি কি ছেলে বা মেয়ে বিয়ে হতো, তো ওই সময়কালে তো এত ডেকাওয়াটার ছিল না, এত কিছু ছিল না, সাধারণ গ্রামে যে পাতলি ছিল এগুলো দিয়ে রান্নাবান্না করে বিয়ে শেষ করে দিত। আর বড় ধরনের কোনো বিয়ে প্রোগ্রাম বাজলে ওই ভিটেতে গিয়ে ওই খালের ভিতরে গিয়ে ওই বলতো যে জিন বাবা আমার মেয়ের তো বিয়ে, তো আমার আমাকে কিছু থালা বাসন কিছু পাতিল দাও। এই বলতে দেরি হঠাৎ করে নিচ থেকে ভেসে আসতো স্বর্ণের থালা, স্বর্ণের আপনার চামিজ, তারপর বড় ড্রেক, এগুলো ভেসে আসতো, ঠিক কিনারে চলে আসতো, এগুলো নিয়ে মানুষ ওই বাড়িতে গিয়ে বিয়ে পার করত। বিয়ের অনুষ্ঠান পার করে ঠিক পরের দিন আইসে ওই ভিটেতে আইসা ওই ড্রেকগুলো ওই থালা বাসনগুলো ওই নদীর কিনারে ছেড়ে দিত, বলে জিন বাবা এই যে আমার মেয়ের বিয়ে শেষ হয়ে গেছে, এই যে তোমার থালা বাসনগুলো দিয়ে গেলাম। যখন এই থালা বাসনগুলো পানিতে ছেড়ে দিত, আস্তে আস্তে সব থালা বাসনই নিচের দিকে চলে যেত। এইভাবে ওই গ্রামের অনেক লোক ওই ছেলের বিয়ে কি মেয়ের বিয়ে বাজলে ওই থালা বাসন ওখান থেকে চাইতো জিন বাবার কাছে, জিন দিয়ে দিত, আবার ওই ফিরত দিয়ে আসতো নিচে চলে যেত। তো আমাদের গ্রামের পাশে গ্রামের ওই উকনাই পাড়ারই একজন চালাক ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। তো গ্রামের একজন ধনী ব্যক্তি ছিল, তো খুব চালাক ছিল। তো ওনার এক মেয়ের বিয়েতে ওনার দুইটে ছেলে একটা মেয়ে, তো ওনার এক মেয়ের বিয়েতে উনি গেছে যে বলতেছে যে জিন বাবা আমার তো মেয়ের বিয়ে কালকে, আমাকে কিছু থালা বাসন দে। তো এইভাবে যখন জোর হাত করতো ওই পানির গুঁড়ো গিয়ে ওই সেই যে ভিটে আছে ভিটের দিক তাকিয়ে জোর হাত করে বলতো যে জিন বাবা আমার আজকে বা কালকে আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু থালা বাসন কিছু ডেক দাও। এই কথা বলতে দেরি আস্তে আস্তে ওই নিচ থেকে ভেসে উঠতো, সব ভেসে উঠে একদম কিনারে আসতো, এগুলো তুলে ভাড় দিয়ে শিখে ভাড় দিয়ে বাড়িতে নিজে ওই রান্নাবান্না করত। তো সেই লোক তখন আপনার ভাড় দিয়ে সব কিছু বাড়িতে নিয়ে আসছে, নিয়ে এসে তার মেয়ের বিয়ে শেষ করছে, রান্নাবান্না করে তারপরে বিয়ে প্রোগ্রাম শেষ করে। তো বিয়ে শেষ হয়ে গেছে গা, পরের দিন তো সেই বেটা সব থালা বাসন তো সেই ভিটে দিতে হবে। তো বেটা রাত্রে চিনতে করল যে সব কিছু তো স্বর্ণের, তো জিন তো আর দেখা যায় না, তো সবই আমি ফিরত দেবো, কিন্তু একটা এই যে স্বর্ণের গ্লাস আছে এই গ্লাসটা আমি দিব না। এ বেটা করলো কি, গ্লাসটা তার সে বাস্ক ছিল, বাস্কর মধ্যে রেখে দিয়ে আর সব কিছু নিয়ে গিয়ে সেই বলতো যে জিন বাবা এই যে আমার মেয়ের বিয়ে শেষ হয়ে গেছে গা, যে আমি তোমাকে এই থালা বাসন ড্যাগুলো দিয়ে গেলাম। তো সেই লোক যে আব্দুর রহিম যায় সেই নদীর কিনারে গিয়ে সব ছেড়ে দিছে, সব নিচে চলে গেছে। তা আব্দুর রহিমের তো খুব মানে মনের মধ্যে একটা ফুর্তি জেগে গেছে যে হাই রে, আমি তো কালকে সব কিছু নিয়ে আসলাম, স্বর্ণের গ্লাসটা তো রেখে দিলাম, জিন তো আর আমার কিছুই করতে পারবো না, সব জিন তো আর দেখা যায় না, সবাই বোকা আছিল ওই জন্য সবই ফেরত দিছে, আমি তো আর বোকা না, আমি তো খুবই চালাক, এই গ্লাস স্বর্ণের গ্লাসটা যদি আমি বিক্রি করতে পারি তা আমি তো সারা জীবন বসে বসে খাবো, আমার যে পোলাপান আসে তারাও বসে বসে খাইতে পারবো। এই চিন্তা চেতনা নিয়ে সেই রহিম আব্দুর রহিম সেই ভিটে থেকে বিকালবেলা বাড়িতে আসলো। বাড়িতে আইসে সে সন্ধ্যার সময় তো তার বউয়ের সঙ্গে তার ওয়াইফের সঙ্গে আলোচনা করলো, এই যে কাউকে কিছু বইল না, এই যে জিন বাবার ওখান থেকে যে গ্লাসটা নিয়ে আসছে স্বর্ণের গ্লাসটা যে ঘরের ভিতরে সেন্দুকের ভিতরে রাখে দিছি, এই কথা কাউকে কিছু বইল না, যদি এই কথা বলো তাহলে সর্বনাশ হয়ে যাবো গা। বলে কাউকে বলল না, তো রহিমের বউ বলল যে না আমি কাউকে বলবো না, চুপ করে থাকো, এই গ্লাস আমরা আস্তে আস্তে যখন কিছুদিন যাব তখন আস্তে আস্তে বের করে গ্লাস ভাঙ্গে অর্ধেক অর্ধেক করে ভাঙ্গে তারপরে বিক্রি করুন, একবারে যদি বিক্রি করি তাহলে সবাই জানাজানি হয়ে যাবো গা, তাহলে মানুষে বলবে যে রহিম এত রাতারাতি কেমনে ধনী হয়ে গেল গা। এইভাবে তারা স্বামী স্ত্রী দুজনে রাত্রে আলোচনা করলো, কইরে স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে পড়ল। যখন রাতে গভীরে জিনের স্বপ্নে দেখাইতেছে যে রহিম অনেকদিন যাবত এই জাদুর ভিটে থেকে এই তাত্তাপাড়ার ভিটে থেকে মানুষ থালা বাসন নিজে তাদের ছেলে মেয়ে বিয়ে পার করে দিয়ে গেল এবং আইসে আমার থালা বাসন ফেরত দিল সুন্দরভাবে। কেউ আমার সাথে দুই নম্বরে বা বেইমানি করলো না, আর তুই আমার কাছ থেকে থালা বাসন ডেক নিয়ে যায় তোর মেয়ের বিয়ে শেষ করে একটা স্বর্ণের গিলাস বাড়িতে রেখে দিলি, এই গিলাসটা তুই আমাকে দিলি না, আমার সাথে বেইমানি করলি, তোর বংশ আমি নির্বংশ করে দেব। এই কথা যখন স্বপ্নে শুনতে পারল রহিম, রহিম তো স্বপ্নে থরথর করে কেঁপে উঠল, কি আশ্চর্য আমি কি দেখলাম। তারপরে রহিম তার বউকে ডেকে তুলল যে শুনছ আমি যে এই স্বপ্নে দেখলাম, কে যেন আমারে বলল যে অনেক লোক অনেক কিছু আমার ভিটে থেকে নিয়ে গেছে, সবাই সব কিছু দিয়ে গেল, কিন্তু তুই সব আমার এই জাদু এই তাত্তাপাড়া ভিটে থেকে জাদু ভিটে থেকে থালা বাসন ডেক নিয়ে গিয়ে তোর মেয়ের বিয়ে পার করলি, কিন্তু সব দিয়ে গেলি, একটা স্বর্ণের গিলাস রেখে দিলি, তোর বংশ আমি নির্বংশ করে দেব। এই কথা আমি স্বপ্নে দেখলাম, আমার তো এখন শরীরটা খুব থরথর করে কাঁপতেছে, আমাকে এক গ্লাস পানি খেল। তো রহিমের বউ কইতাছে রাখো তো, এলে স্বপ্নে মানুষ কত কি না দেহে, জিনকি তোমার বাড়িতে আইছে যে তোমারে তোমার বংশ নির্বংশ করব, এগুলো বাদ দাও, বাদ দে, দূর চিন্তা ভাবনা না করে ঠিক মতো সংসার করো, কিছুই হব না। তারপরে সেই রহিম আবারও তার সংসার শুরু করলো প্রতিদিন ওই তাত্তাপাড়ায় ভিটের পাশ দিয়ে গরু রাখে। একদিন ওই গরু রাখতে গিয়ে ওই তাত্তাপাড়ায় ভিটে যে জাদুর ভিটে ওখানে গেছে শুয়ে আছে দুপুরবেলা, তখন ওই ভিটের ভিতরে যে শুয়ে আছে নিচে গামছা দিয়ে, তখন ওই ভিটেতেই বলতেছে যে রহিম, স্বপ্নে ঘুমের ঘরে বলতেছে যে রহিম, তুই আমার যেখানে আমার বাড়ি যে ভিটেতে আমি বসবাস করি আমরা জিনেরা থাকি, এখান থেকে তুই থালা বাসন নিয়ে স্বর্ণের গিলাস তুই রেখে দিয়ে আর আমার ভিটেতে আইসে তুই নিশ্চিন্তে মনে সুখে ঘুম পারবি, তোর বংশ আমি নির্বংশ করে দেব, এখনো সময় আছে, তুই আমার গিলাসটা আমার এই খালে গিয়ে দিয়ে যাবি। জিনে এই স্বপ্নটা এই রহিমকে দেখালো, রহিম তো আবারও চমকে উঠলো ঘুমেই, ওই জাদুর ভিটে তাত্তাপাড়া যে ভিটে শুয়ে আছে গরু রাইখে ছেড়ে দিয়ে চমকে উঠল, চমকে উঠে সে গরু টরু নিয়ে বাড়িতে চলে আসলো, আইসে তার বউয়ের সঙ্গে আলাপ করলো যে দেখো সেদিন রাত্রে যে স্বপ্ন দেখলাম এই একই স্বপ্ন, আজকে আমি গরু যখন আমি বন্দে ছেড়ে দিয়ে ওই ভিটের উপর তখন গামছা বিছে ঘাসের উপর আমি যখন শুয়েছিলাম, তখন ওই ভিটেতে যে যারা থাকে যে ভূত পেত্তনি যে জিন পরি থাকে তারা আমাকে স্বপ্নে দেখালো একই কাহিনী যে গ্লাসটা দিয়ে যা, না দিলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। তখন তার বউ বলল যে তুমি এত চিন্তা করো না, তো স্বপ্নে অনেক কিছুই দেখা, গ্লাস আমরা দেব না, গ্লাস আমরা রাখছি, এই গ্লাস বিয়েছে আমরা ধনী হব। তখন এই রহিম তার মনকে শক্ত করলো যে গ্লাস আমরা কোনোভাবেই গ্লাস দেব না, জিন যতই আমাদের স্বপ্ন দে, জিন যতই আমাকে বা তোমাকে স্বপ্নে দেখাক না কেন আমরা এই গ্লাস দেব না। তারপরে সে এই মন্তব্য করলো সে আর গ্লাস দেব না। ঠিক তার দুই দিন পরে যে মেয়েকে বিয়ে দিছে ওই মেয়ের অসুখ হলো, তার শরীরের মতো পক্স বাড়ালো বসন বাড়ালো, তারপর সে মেয়েটা আস্তে আস্তে সে মারা গেল। মারা যাওয়ার পর তার কিছুদিন পরে তার একটা ছেলে ছিল, তো ছেলেটারও হঠাৎ করে সে ওই ভিটেতে গিয়েছিল গরু নিয়ে, আর বাপ যাইতে পারেনি রহিম, ওই ভিটেতে গিয়েছিল দুপুরবেলা, দুপুরবেলা যখন যায় গরু ছেড়ে দিয়ে ওই ভিটেতে যখন ওই ছেলে ভিটেতে শুয়েছিল বা বসেছিল, তখন ওই ভিটে থেকে কেমন জানি একটা শব্দ, কেমন জানি একটা মেয়ে এরকম একটা কালো সি হয়ে তার দিকে এগিয়ে আসছে এবং তার দিকে ধাওয়া দিছিল, ওই একটা ভয় পেয়ে সে বাড়িতে আসছে রহিমের ছেলে আইসা, তারও জ্বর প্রচন্ড জ্বর, জ্বর হওয়ার পর সেও কিছুদিন অনেক কবিরাজ নিয়ে এসে ঝাঁকফুঁক দিল আর তাকে আর বাঁচানো গেল না, সেও কিছুদিন পর তার ছেলেটাও মারা গেল। তখন ওই রহিমের আর একটা মাত্র ছেলে থাকলো, তখন তো রহিম চিন্তায় পড়ে গেল যে আমাকে যে দুইবার স্বপ্নে দেখাইছে সে জিন আসলেই তো আমার তো বংশ নির্বংশ করে দেব। তখন রাত্রে সেই রহিম তার বউকে বলল যে আর ভুল করব না আমরা, যেভাবে ওই গ্লাসটা, চল আমরা আজ রাতেই আমরা গ্লাসটা দিয়ে আসি। পর রহিম আর রহিমের বউ গিয়ে ওই জাদুর ভিটে তাত্তাপাড়ায় ভিটে গিয়ে ওই জিনের যে ই ছিল, খাল ছিল, ওই খালে গিয়ে বলতো, জিন বাবা তুমি আমার একটা ছেলে নিয়ে এসো, একটা মেয়ে নিয়ে এসো, আর একটা মাত্র ছেলে, এটাও যদি নিয়ে যাও তাহলে তো আমার দুনিয়াতে কেউ থাকলো না, আমার বংশের বাতি দেওয়ার কেউ থাকলো না, দয়া করে তোমার গ্লাসটা আমি দিয়ে গেলাম, আর তুমি আমার ছেলে মেয়েকে আর নিও না, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। এই কথা বলে সেই জিনের সেই খালে গিয়ে সেই গ্লাসটা দিয়ে আসার পরে তারপরে সেই রহিম বাড়িতে এসে সে ভুল স্বীকার করলো যে আমি এরকম ভুল আর কখনো করব না। তারপর সে নামাজ বন্দেগি পড়ে বাকি দিনটা কাটিয়ে দিয়েছে, এবং তার যে একটা ছেলে ছিল, ছেলে ইনশাল্লাহ এখন অনেক বড় হয়েছে, সেই রহিম কিন্তু মারা গেছে, সেই ছেলে কিন্তু এখনো জীবিত আছে। এই ছিল আমার দ্বিতীয় গল্প।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনলাম, এবং দুটো ঘটনা শুনতে শুনতে আমাদের কিন্তু ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেল। চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, শফিন বলছেন ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং, সাকিবুল ইসলাম আছেন আমাদের সাথে, উম্মে বৃষ্টি বলছেন এবং ভূত স্টুডিওটা কবে কবে হয়, তিনি আজকে প্রথমবার হয়তোবা শুনছেন এবং দেখছেন, ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার রাতে হয়ে থাকে। মাসুম আছেন আমাদের সাথে, রাকিবুল বলছেন উত্তরা থেকে তিনি শুনছেন, আর এদিকে গুলশান পুলিশ প্লাজা এলাকা থেকে আশিক আছেন আমাদের সাথে, ডক্টর আশিক থ্যাংক ইউ সো মাচ। নূর আলম পাটোয়ারি জয়েন করেছেন, তিনি শুনছেন এই মুহূর্তে বরগুনা থেকে। তো ছোট্ট একটা বিরতির ওপারে যখন ফিরছি তখন বাকি স্টোরিগুলো নিয়ে ফিরব তো বটেই, এবং একই সঙ্গে আপনার পাঠানো টেক্সট এবং কমেন্টগুলো নিয়ে ফিরছি। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন জাগো এফএম 94.4, দেশের নাম্বার ওয়ান এন্টারটেইনমেন্ট স্টেশন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning it twist hello prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস। এটা বিস্কিট। এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, এবং আরো একটাবার স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে 94.4 জাগো এফএম। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ এই মাধ্যমগুলোতে অনেকেই রয়েছেন, যেমনটা একটু আগে আমরা যখন ফেসবুকের কমেন্টসগুলো পড়ছিলাম এবং সেখানে কিন্তু অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং জানিয়েছেন, যেমনটা জুনায়েদ দেখতে পাচ্ছি তিনি আমাদের সাথে বাহরাইন থেকে দেখছেন, এবং কেমন আছে প্রাণের বাংলাদেশ। হ্যাঁ, ভালো আছি আমরা, এবং আরো বেশি ভালো থাকবো যখন আমাদের প্রবাসী এই বন্ধুগুলোকে সবসময় পাশে পাবো। রনি আছেন আমাদের সাথে, রাবে আক্তার তন্নি জয়েন করেছেন, শামীম আহমেদ নোমান আছেন আমাদের সাথে, এবং একটা বেসরকারি ব্যাংকে তিনি জব করেন এবং তার ব্যাংকের কলিগকে নিয়ে তিনি আসবেন, এবং তাদের দুজনেরই স্টোরি আছে। বাহ, গ্রেট। সো আপনি চাইলে কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড বা আপনার বাচ্চা, মানে আপনাদের ফ্যামিলিতে যদি এরকম হয়ে থাকে যে বেশ কিছু স্টোরি জানেন, হতে পারে আপনি নিজে সাফার করেছেন এই ধরনের হন্টেড স্টোরিগুলো বা ভৌতিক ঘটনাগুলো, স্কেয়ারি ঘটনাগুলো, সো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার ওয়াইফ দুজনেই চাইলে আসতে পারেন। সো পরে পর্বে আসতে চাইলে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। জানমিয়া ভাইয়ের কাছে যাবো আমাদের দ্বিতীয় অতিথি, তার সর্বশেষ ঘটনাটা আমরা শুনব। এই ঘটনাটা শুনেই হচ্ছে আমরা জানমিয়া ভাইকে বিদায় দিয়ে তৃতীয় গেস্টকে আমরা ইনভাইট করব। জানমিয়া ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন আমার সর্বশেষ যে ঘটনাটি এখন আমি বলবো, এই ঘটনাটি ঘটেছিল সেই পাকিস্তান আমলে। এই ঘটনাটি জামালপুর জেলা মেলান্দ উপজেলায় নটাকান্দা গ্রামে ঘটেছিল। সেখানে আমার বোন বিয়ে দিয়েছিলাম, তো তার শ্বশুর মানে আমার তালোর কাছ থেকে ঘটনাটি শোনা। এটা একটা বাস্তবিক ঘটনা। আমি যখন প্রথমেই এই ঘটনাটি শুনছিলাম আমারও অবাক লেগেছিল যে আসলে এরকম ঘটনা ঘটে। পরে তালোই আমাকে বলেছিল যে এটা একটা বাস্তব ঘটনা, যেটা সবাই অনেক লোক দেখেছে। এই ঘটনাটি এখন আমি বলবো। তো সেই নটাগান্দা গ্রামের একটা খাল ছিল বা একটা নদী ছিল, বেশ বড় নদী ছিল। নদীর চরে একটা ছেলে ছিল যার নাম ছিল আপনার রাসেল। তো রাসেলেরা ভাই ছিল দুইটা। তো রাসেলের বাপ ওই রাসেল এবং তার ছোট ভাই সজীবকে রেখে তার বাপ মারা যান। যাওয়ার পর তারা যে বাড়ি ছিল, তো বাড়িতে ছোট্ট একটি বাড়ি ছিল, ওদের নদীর ওপারে অনেকগুলো জমি ছিল। তারা ভাবলো যে আমরা নদীর ওপারে গিয়েই আমরা বাড়ি করব। তখন রাসেল এবং রাসেলের ছোট ভাই এবং রাসেলের মা সহ তারা নদীর ওপারে গিয়ে একটা বাড়ি করলো নদীর স্তরে। বেশ একদম নদীর একদম কাছারে উপরে দেখি বাড়িটা করল। তো রাসেলের একটা ইচ্ছা ছিল যে উনি আসলে ছোট থেকে ওর শখ ছিল যে উনি বাঁশের বাঁশি বাজানোর জন্য উনি বাঁশের বাঁশি আসলে ওনার এক কাকা ছিল অনেক বাঁশের বাঁশি বাজাইতো, তারাই বাঁশি বাজাইতো। তো তার কাছ থেকেই রাসেল সেই বাঁশি বাজানো শিখত, বেশ চমৎকার সুরে সে বাঁশি বাজাইতো। তো রাসেলের বয়স তখন ছিল 21-22 এরকম, 22-21 বছর বয়স তার। তো ওই সময়কালে রাসেল আজ থেকে স্বাধীনতার আগের ঘটনা, তো মানুষ তো তখন অত পড়াশোনার প্রতি এত চাহিদা ছিল না, তখন অশিক্ষিত হারই খুব বেশি ছিল, শিক্ষিত অল্প ছিল। তো তার মধ্যে রাসেলেরা ছিল চরের এলাকার মানুষ, তো অত শিক্ষিত ছিল না। তো রাসেল ছোট থেকে স্কুলে যেত অল্প সময়, ক্লাস 4-5 পর্যন্ত পড়ে, সে আর গরিবের ছেলে ছিল তো পড়া বাদ দিয়ে তখন করলো কি, তাদের ওই রাসেলের বাপ দুইটা গরু রেখে গিয়েছিল। তো রাসেলের বাপ মৃত্যুর পরে ওই দুই ভাই তখন নদীর উপারে গিয়ে ওই কাজকর্ম করে, মানুষেরও কাজকর্ম করে, নিজের একটু অল্প জমি ছিল এই জমিও কাজকর্ম করত। আর দুইটে গরু নিয়ে ওই রাসেল ওই নদীর উপারে খাস কাজ বনে তো গরুগুলো রাখত আর সেই বাঁশের বাঁশি বাজাইত। তো রাসেল চেহারা অনেক সুন্দর ছিল, একদম নায়কের মতো চেহারা ছিল তার। তো রাসেল সেই করত কি, ওই কাজ বনে গরু দুটো ছেড়ে দিয়ে রাসেল বাঁশি বাজাইত কাশবনে শুয়ে থেকে, খুব একদম মিঠুর সুরে তার বাঁশিতে সুর দিত। এইভাবে রাসেল প্রতিদিন গরু রাখত নদীর ওপারে গিয়ে চরে আর বাঁশি বাজাইত। তো রাসেল একদিন নদীর এপারে আইসে তার এক দাদা ছিল, তার দাদার ভাইয়ের এক দাদা ছিল। তো একদিন গল্প করত তার দাদুর সঙ্গে যে, দাদু আমি তো অনেক সুন্দর বাঁশি বাজাতে পারি। তো তার দাদু বলতো যে, আমি শুনেছি অনেকদিন আগেও শুনেছি যে সে ব্রিটিশ আমলে শুনেছি মুরব্বীদের কাছ থেকে যে বাঁশির বাঁশের বাঁশি বাজিয়ে নাকি পরীকে কাছে পাওয়া যায়। এটা রাসেলের দাদু রাসেলের সঙ্গে গল্প করত বাজারে এক দোকানে। তো রাসেল তার দাদুর কাছ থেকে এই গল্পটা শুনে তার মনের ভিতরে একটা দাগ লেগে গেল, যে একটা কেমন যেন একটা ই লেগে গেল যে আমিও যদি সেরকমভাবে বাঁশি বাজিয়ে যে পরীকে হাজির করে পারতাম আর পরীকে বাস্তবে দেখতে পারতাম আমার অনেক শান্তি লাগত। এই চিন্তা চেতনা রাসেলের ভিতরে ঢুকে গেল, সে বাজার থেকে চলে আসলো বাড়িতে। পরের দিন রাসেল ওই গরু নিয়ে নদীর ওপারে যে তাদের চরে যে কাশবন আছে কাশবনে ছেড়ে দিয়ে সে বাঁশি বাজাত। এইভাবে মিঠুর সুরে সে বাঁশি বাজাইত, কিন্তু পরি তো আর আসে না, দিনে তো কোনো আর পরি নাই, পরির কোনো সন্ধানই পায় না। তারপর রাসেল বাড়িতে আসলো, আসে গরু সন্ধ্যার সময় গরু তার গোয়াল ঘরে রেখে একাই শুয়ে থাকতো। তার তখন তাদের সোনের ঘর ছিল, তখন এত টিনের ঘর ছিল না। তো রাসেল তখন চিন্তে করলো যে দিনে তো মানুষজন থাকে, অনেক রাখাল থাকে, আমি দিনে আর বাঁশি বাজাবো না, আমি রাত্রে গভীরে সে কাশবনে গিয়ে আমি রাত্রে বাঁশি বাজাবো। তো জ্যোৎস্না রাত ছিল, সেই জ্যোৎস্না রাতে রাসেল গেল কাশবনে, ঠিক 12টা বা 12:30 পরে একটার দিকে গভীর রাতে। সে রাসেল খুব সাহস নিয়ে, তোর মনের ভিতর একটা সাহস সে নিজেই জমায়েত করলো যে না, আমি বাঁশের বাঁশি বাজিয়ে যে ভাবি হোক পরীকে আমি হাজির করব, পরীকে আমি দেখবই। তখন রাসেল সেই কাশবনে গিয়ে বাঁশি বাজানো শুরু করলো। অনেকক্ষণ, প্রায় 30-40 মিনিট রাসেল বাঁশি বাজায়, এক এক সময় এক এক সুর দেয়, কিন্তু পরীর সন্ধান আর মেলে না, পরী আর আসে না। এভাবে রাসেল 2টা বা 3টা পর্যন্ত রাতের বাঁশি বাজে সে বাড়িতে চলে আসে মনের কষ্ট দুঃখ নিয়ে, পরিত আসে না, এইভাবে থাকে সারাদিন। সে ওই নিজের ক্ষেত খামারে কাজ করে বা পরের কাজ করে দে, টাকা পয়সা নিয়ে, আবার নিজেরও গরু আছে এগুলো রাখে, এভাবে দিনে তার কার্যকর্ম তার কাজকর্ম করে, রাত্রি গে সে বাঁশি বাজা ওই কাশবনি গে। তো একদিন রাসেল খুব রাত্রে খাওয়া দাওয়া কইরে ভাবলো যে আজকে আমি মিঠি মানে একদম নিশি রাতে, আর রাত দুটা থেকে তিনটার সময় আমি যাব। তো রাসেল যে এইভাবে রাত্রে গোপনে সেই চরে গিয়ে বাঁশি বাজা, রাসেলের মা জানে না, কিন্তু রাসেল তো একটা পাশে একটা সোনের গরু থাকে। রাসেলের মা ভাবে যে ছেলেটা তো আমার সারাদিন পরিশ্রম করে গরু রাখে, মানুষের কাজ করে, নিজের কাজ করে, করে খুব ক্লান্ত হয়, রাতে শুয়ে পড়ে আবার সকালবেলা উঠে আবার গরু বের করতে হয়, এটা রাসেলের মাও জানে যে রাসেল তো ঘরেই থাকে। কিন্তু রাসেল যে এইভাবে চলে যা, রাসেলের মাও আর জানে না। তো একদিন রাসেল গভীর রাত্রে, তখন তো তার ঘড়ি ছিল না, তখন ঘড়ি অনেকের কাছে, যারা ধনী ব্যক্তিত্ব ছিল তাদের কাছে ছিল, গরিবদের কাছে ঘড়ি ছিল না, তখন কোনো মোবাইল ছিল না, তখন আনুমানিক সে এক চমকা, মানে আমাদের গ্রামের ভাষায় যে বলে এক চমকা বা দুই চমকা ঘুম পেরে সে তখন ভাবলো যে এখন তো নিশিরাত। সেই রাতে রাসেল ঠিক লুঙ্গি পরে, একটা সাদা গেঞ্জি পরে, আর ঘাড়ে একটা গামছা নিয়ে সেই বাঁশের বাঁশি নিয়ে রাসেল গেল সেই নদীর চরে, সেই কাশবনে গিয়ে সেখানে তিনি একটা করুণ সুর দিয়ে সে বাঁশি বাজানো শুরু করল। প্রায় 30 মিনিট বাঁশি বাজায়, কিন্তু পরীর সন্ধান সে আর পায় না, পরীর দেখার মেলে না। তখন করলো কি, রাসেল ভাবলো যে অনেক সুরই তো আমি তুলেছি, এবার আমি একটা নাগিনীর সুর তুলব। তো তখন রাসেল করলো কি, একটা নাগিনীর সুর সেই বাঁশিতে ওঠালো। ঠিক এই 2-3 মিনিটের মধ্যেই দেখতে পেল যে তার সামনে কেমন যেন একটা আগুন, মাগুন যে ভাবে আসে এরকম একটা ঝলকানি দিয়ে একটা মেয়ে সামনে এসে একদম তার সামনে গিয়ে দাঁড়ালো। তার দুই পাশে দুটো পাখা ঝলমল করে শাড়ি, ঠিক যেন আগুনের ঝলক, আর এমন চেহারা দেখলেই মানুষের মন ভরে যায়, এত সুন্দরী একটা মেয়ে সামনে এসে হাজির হলো। তখন রাসেল বাঁশি বন্ধ করল। তখন প্রথমে রাসেল একটু ভয় পাইছিল যে রাসেল তো কোনোদিন পরীকে দেখে নাই, হঠাৎ করে একটা পরী যখন রাসেলের সামনে আসলো, আসল তো চমকে গেল যে আমি কি দেখতেছি। তখন পরী বলল, এ যুবক, তুই প্রতিদিন এই কাশবনে বাঁশি বাজাস, আমি উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু তোর বাঁশি আমার ভালো লাগে, কিন্তু আমি কখনো তোর কাছে আসি না। আজকে এমন একটা সুর তুই তুলেছিস যে সুরে পাগল হয়ে আমি তোর কাছে চলে আসলাম, তুই আমার কাছে কি চাস? তখন রাসেল বলল যে পরী, আমি কিছুই চাই না, শুধু আমি তোমাকে চাই, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, তোমাকে আমি ভালোবাসবো, তোমাকে আমি বিয়ে করব। তখন পরী বলল, না রে, তুই মানব আর আমি পরী, মানবের সাথে পরী কখনো বিয়ে হয় না, তোর বাড়িতে আমি যেতে পারবো না, তুই কি চাস আমাকে বল, আমি তোকে দেব। তখন রাসেল খুব চালাক ছিল যে পরী, আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি তোমার কাজ তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব। তখন পরী বলল, না, কিছুতেই সম্ভব না। এ কথা বলে পরী আবার উধাও চলে গেল, এক পলকে পরী আর নাই। রাসেল খুব কষ্ট পেল যে এই বুঝি পরী দেখা পেলাম, কাছে পেলাম, কিন্তু ধরতে পারলাম না, ছুঁইতে পারলাম না, সে চলে গেল। এই দুঃখ বেদনা কষ্ট নিয়ে রাসেল বাড়িতে চলে আসলো। আসার পর 2 দিন সে কাজকর্ম করে, কিন্তু তার মন বসে না, কিছুতেই মন বসে না, ভালো লাগে না, ওই সেই পরীর কথা বারবার মনে পড়ে। এক সপ্তাহ পরে রাসেল আবার গভীর রাতে গিয়ে সেই কাশবনে গিয়ে আবারও সেই বাঁশি, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা বাঁশি বাজানোর পর সেই পরী আবারও কাছে আসছেন। আসার পরে বললো যে, তুই কি চাস, তুই আমাকে পাগল করে তুলেছিস। যে পরী, আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই, তুমি আমার বাড়িতে যেতে হবে, আমাকে বাড়িতে গিয়ে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া বাঁচব না। পরী বলল, না, তুই তো আমাকে পাবি না কখনো, শুধু এই মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ নাই, তুই কি চাস আমাকে বল। তখন রাসেল বলল যে, পরী, আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। সেদিনও পরী আবারও চলে গেল। রাসেল খুব কষ্ট নিয়ে, মনের বেদনা নিয়ে, দুঃখ নিয়ে সে বাড়িতে চলে আসলো। যে না আমি আর সেই কাশবনে আর বাঁশি বাজাব না। কিছুদিন পরে সে তার বাড়ির উঠানেই রাতের নিশি রাতে সে বাঁশি বাজানো শুরু করলো। গভীর রাতে সে এমন বাঁশি সুর তুলছে মনোমুগ্ধকর সুর, সেদিন পরি আর থাকতে পারল না, তার বাড়ির উঠানেই সে পরি হাজির হলো। যে শেষ পর্যন্ত পরি বলল যে রাশিদ, শেষ পর্যন্ত তুই তোর বাড়িতেই আমাকে হাজির করলি, তোর সুর তো আমি আর থাকতে পারলাম না তোর সুরে। তো বলল যে পরি, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা কথা তুমি আমার রাখবে। বলে বল কি কথা? যে তুমি শুধু আমার এই কুটির ঘরে, আমার এই সোনের ঘরে একটু আসবা, আমি তোমার ঘরের ভিতরে দুজনে একটু গল্প করব। তখন পরি বলল যে ঠিক আছে চল আমি তোর সেই সোনের ঘরে যাব। তখন সে ওই পরীকে নিয়ে তার সোনের ঘরে, সেই কুটির ঘরে একটা চৌকি ছিল আর একটা টেবিল ছিল, তো ওখানে গিয়ে সেই চৌকিতে সে পরী বসল। তো রাসেল বলল যে পরী, এই তুমি যে তোমার কাছে যে কাপড় এই পাখাটা কি? তখন পরী বলল যে মানব, এই যে পাখা দেখতেছিস, এই পাখাই হলো আমার তেলেসমতি। আমি যখন এই পাখাটা, এই শাড়িটা যখন খুলে ফেলব, তখন আমি তোদের মতো মানুষ হয়ে যাব। আবার যখন এই পাখা আর এই শাড়িটা যখন আমি পরব, তখন কোনো মানব আমাকে দেখতে পারবো না, তখন আমার তেলেসমাতি হবে, আমার জাদুর ক্ষমতা আমার কাছে চলে আসবো, আমি বাতাসেই মিশে মিশে থাকবো, কেউ আমাকে দেখতে পারবো না। কুলে তাই, আচ্ছা পরি একটা কাজ করো, আমার আর একটা কথা রাখবে। যে কি? যে তোমার এই পাখাটা খুলে, এই টেবিল উঠে এই পাখাটা খুলে, এই শাড়িটা খুলে আমার বিছানা একটু আসো, আমি তোমার সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলবো। কিন্তু পরিও বলল যে হে যুবক, তোর চেহারা অনেক সুন্দর, তুই যেমন বাঁশি বাজাতে পারিস তেমন তোর চেহারা সুন্দর, আমাকেও তোর ভালো লাগে। তখন রাসেল বলল পরীকে যে তোমার এই পাখাটা এই শাড়িটা টেবিল উপরে রেখে তুমি একটু আমার পাশে একটু শোও, শুয়ে থেকে দুজনে একটু গল্প বলবো। তারপর সেই পরি তার পাখা এবং শাড়ি টেবিল উপরে রেখে সেই পরি রাসেলের সঙ্গে সে চৌকিতে শুয়ে পড়ল। তো যদি শুয়ে থাকার কিছুক্ষণ পর পরীর একটু ক্লান্ত, মানে একটু ঘুম ঘুম ভাব, পরি একটু ঘুমিয়ে পড়ল। যখন পরি ঘুমিয়ে পড়ল, রাসেল অনেক চালাক ছিল, রাসেল তখন করলো কি, পরি নাকে গিয়ে দেখলো যে পরি আসলে ঘুমাইছে কিনা। দেখেছি সত্যি সত্যি পরি তো ঘুমিয়ে পড়েছে। রাসেল তো তার ওই ছোনের ঘরে শোলার দরজা ছিল, সেই শোলার দরজা আস্তে আস্তে সরিয়ে তার পাখার শাড়িটা নিয়ে একদম সোজা তাদের যে বড় আর একটা ঘর আছে ওই ঘরে গিয়ে তার মাকে ডেকে তুলছে। ডেকে তুলে বলছে আমাদের যে সন্দুক ছিল, বাস্ক ছিল, এই বাস্কর মধ্যে এটি রেখে দাও। কুলি এটা কার, কার কাছে তুই নিয়ে আসছ? কুল মা, তুমি বুঝবে না আমি যেটা বলছি, তুমি আর বাস্কর ভিতরে এই শাড়ি আর পাখাটা রেখে দাও। তখন তার মা ওই শাড়ি এই পাখাটা সন্দুকের ভিতরে রেখে তালা মাইরে তার মা তো ঘুমিয়ে পড়ল, সে পরীর কাছে চলে আসলো। পরীর কাছে চলে আসার পর পরি তো ঠিক যখন ফজরে আজান হবে তার একটু আগে পরি ঘুম থেকে জাগনা পাইছে। জাগনা পায়ে দেখে যে রাসেল তার পাশেই, তখন উনি একদম চমকে তার পিছনে তাকাইছে যে টেবিল উপরে তার তো পাখা নাই, তার শাড়িও নাই। বলতেছে রাসেল, তুমি আমার শাড়ি এবং পাখাটা দাও, না হলে তো আমি পরীর স্থানে যেতে পারবো না, সকালে তো সবাই আমাকে দেখে ফেলবে। তখন রাসেল বলল যে পরি, আমি তো তোমার পাখা শাড়ি নেইনি, তুমি এখানে রেখেছিলে, আমিও তোমার পাশে ঘুমিয়েছিলাম, তো কে কারা নিছে আমি তো বলতে পারবো না, নিশ্চয়ই তুমি নিছ, তুমি আমার পাখাটা দাও, এই বুঝি ফজর আর আজান হয়ে যাবে, সকাল হয়ে যাবে, তখন সবাই আমাকে দেখে ফেলবে। তখন রাসেল আর পরি তর্ক তার্কি করে করার পরে আস্তে আস্তে ফজর আর আজান হয়, তারপর সকাল হয়ে যা। তখন পরি এখন কি করব, তার চোখের এক কোণে বসে কাঁদছিল। সকালবেলা সে রাসেল তার মার কাছে গেছে, যা বলছে মা তুমি আমার ঘরে আসো, দেখো আমি রাত্রে বিয়ে করে নিয়ে আসছি। যে তখন রাসেলের মাও বললো যে কোথায় থেকে তুই বিয়ে করলি, কথা নাই বাচ্চা নাই, হঠাৎ করে মেয়ে পেলি কোথায়, কল তুমি আসোই না। তো রাসেলের মাও এসে দেখে যে ঘরের কোনায় চকির এক কানিতে এক সুন্দরী মেয়ে, তো রাসেলের মাও জীবনে এত সুন্দরী মেয়ে কখনো দেখেনি। তারপর বললো যে এই মেয়ে কোথায় থেকে তুই নিয়ে আসলি? কলে মা এটি তো আমাদের মানুষ না, একটু পরি পরিস্থানের পরি, আমি তোমাকে পরে বলবো, আগে মেয়েকে কাঁদতেছে তুমি আর একটা কাপড় নিয়ে আসো, নিয়ে এসে এই মেয়েকে তোমার ঘরে নিয়ে যাও, আমি হুজুর দেখে নিয়ে আসি। তখন হুজুর ডেকে নিয়ে আসলো, নিয়ে এসে এই পরীর সাথে সেই রাসেলে বিয়ে পরিয়ে দেয়। এবং বিয়ে পরিয়ে দেওয়ার পর এই ঘটনাটি যখন ঘটে তখন ইপাড়া ওপাড়া এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে বহু লোক সেই রাসেল এবং পরীর সেই বিয়ের পরে যে ঘটনাগুলো ঘটেছিল সবাই এসে দেখিয়ে গেছে। সবাই আশ্চর্য, সবাই জানাজানি হয়েছিল যে নটাকান্দা গ্রামের অমুকের ছেলে রাসেলের সাথে পরীর বিয়ে হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই রাসেলের বউ পরীকে দেখে গেছে। ঠিক তাদের গর্ভ থেকে পরীর থেকে একটা ছেলে সন্তান হয়েছিল। পাঁচ তিন চার বছর পরে একটা ছেলে সন্তান যখন হয় তখন পরী বলছিল যে রাসেল তুমি এখন তো আমাদের ছেলে হয়েছে, ওই আমার পাখাটা আর আমার শাড়িটা দাও, আমি তোমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমরা পরিস্থানে ঘুরে আসব। তখন রাসেল বলল সত্যি? বলে সত্যি। তারপর রাসেল গিয়ে তার মায়ের কাছ থেকে সেন্দুক খুলে তার পাখা এবং শাড়ি এনে পরীকে দেয়। তখন পরী এই শাড়ি আর এই কাপড় পরে সেই তার ছেলে এবং রাসেলকে নিয়ে তারা পরিস্থানে গিয়েছিল। এই ছিল আমার সর্বশেষ ঘটনা।
এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ জানমিয়া ভাই, এবং জানমিয়া ভাইয়ের কাছ থেকে আমরা অনেকগুলো ঘটনা শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এবং জানমিয়া ভাইকে আমরা বিদায় দিব, তারপরে আরো একজন অতিথি ওয়েট করছে, তো তাকে নিয়ে আমরা ফিরব। জাগো এফএম 94.4 আমরা চেষ্টা করি আসলে হন্টেড স্টোরিগুলো শেয়ার করতে, বাট কখনো কখনো যেটা হয় হন্টেড স্টোরিগুলোর পাশাপাশি বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনাও কিন্তু আমরা শোনানোর ট্রাই করি। তবে ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই ব্যাপারগুলো আসলে বিচার বিশ্লেষণ করে তো আমাদের পক্ষে একজন গেস্টকে ইনভাইট করা সম্ভব হয় না। বাট আমরা বিশ্বাস করি আমাদের যারা অতিথি এখানে আসেন নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যারা বলেন সেটা তো একটা বিষয় রয়েছে, পাশাপাশি যেই ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসেন সেই ঘটনাগুলো অথেন্টিক না হলে তারা এখানে এসে বলবেন এমনটা আমার মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ জানমিয়া ভাই। এবং আপনাদের যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন কিংবা রেডিওতে শুনছেন তাদেরকে যেটা বলবো, লিখতে থাকুন কেমন লাগলো, আপনার ফিডব্যাকটা জানাতে থাকুন 26969 এ। একই সাথে facebook.com/jagofm চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পেরাডা, এবং আপনি শুনছেন দেশের নাম্বার ওয়ান এন্টারটেনমেন্ট স্টেশন জাগো এফএম 94.4। ছোট্ট একটা বিরতির ওপারে যখন ফিরছি তখন আরো কিন্তু বেশ কিছু ঘটনা শুনতেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahal to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning er twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
That's right. আপনি শুনছেন জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটাকে চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, একটা ইন্টারেস্টিং কনফিউশন, এবং সেই ইন্টারেস্টিং কনফিউশনটা এখন অব্দি আমার মধ্যে চলছে। এবং আপনিও ট্রাই করতে পারেন ভূত স্টুডিওতে এই মুহূর্তে ঘটনাগুলো শুনতে শুনতে কিন্তু আপনি খেতেই পারেন, রাইট? এবং অনেকে আমাদের সঙ্গে কিন্তু ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউবের যেই কমেন্ট সেকশন সেখানেও জয়েন করছেন, এসএমএস করছেন। যেমনটা এসএমএস প্যানেলটা থেকে আমরা একটু ঘুরে আসতে চাই, যেমনটা ওয়াহিদা আছেন আমাদের সাথে, বিলকিস জয়েন করেছেন যাত্রাবাড়ি থেকে, বাসায় মা আমি আর আমার বন্ধু তৃষ্ণা আমরা এই কয়েকজন মিলে শুনছি। ওয়াসিম ভাই জয়েন করেছেন মালিবাগ থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে। এবং তিনি যখন বরগুনায় ছিলেন তার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল, এবং
আচ্ছা, তার ইচ্ছা আছে ভূত স্টুডিওতে আসার জানুয়ারিতে। থ্যাংক ইউ। তো আপনিও পরের পর্বে আপনি চাইলে আসতেই পারেন। সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, আরবিএস নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। অনেকেই আরবিএস লিখে, আমরা প্রতি সপ্তাহেই এরকম পাই যে শুধু শুধুই আরবিএস লিখেছেন, কেন লিখেছেন, কি জন্য SMS করেছেন তিনি নিজেও জানেন না। ঠিক আছে, আপনার যদি টাকা পয়সার মায়া না থাকে দ্যাটস ডিফারেন্ট, বাট হ্যাঁ, মানে আমি এতটুকু রিকোয়েস্ট করব, যদি আপনার কাছে এই ধরনের ঘটনা থেকে থাকে, হরর স্টোরি বা প্যারানর্মাল ঘটনা, ভৌতিক ঘটনা, যাই বলি না কেন, তাহলেই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন। সো মোবাইলের SMS অপশনে যে কি টাইপ করতে হবে, খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন। যে আপনাকে বলছি, অনেকদিন তো রেডিওতে, ঠিক যদি বলি যে রেডিওর ওপারে আমাদেরকে শুনলেন বা যদি বলি যে দেখেই গেলেন, এবার আসুন আপনিও বলুন আপনার সেই এক্সপেরিয়েন্স গুলো। RBS নাম, লোকেশন, প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটাতে। তো শেষ অতিথির সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মাহফুজুর রহমান হিমেল।
হিমেল, হিমেল তুমি করেই বলি, কি করা হয়, কি করছো তুমি?
জি, আমি SSC-BES 2025
আবার কখনো কখনো ব্যাটে বলে মিলে যায় না। তো সকল স্কুল স্টুডেন্টদেরকে বা কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে একটা ধন্যবাদ যে ক্লাসের ফাঁকেও একটু সময় করে যেখানে আসা, তার পাশাপাশি ফ্যামিলি থেকে অনুমতি ম্যানেজ করা। তো এই ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল, তো ক্রিটিক্যাল ব্যাপারগুলো যারা ইজি করে ফেলেন, থ্যাংক ইউ সো মাচ। হিমেল, প্রথম কোন ঘটনাটা শুনবো আমরা?
জি, প্রথম ঘটনাটা হচ্ছে আমার আম্মুর সাথে ঘটেছিল।
চলো শুনি ঘটনা।
তো সেই ঘটনাটা, এটা হচ্ছে 2009 সালের ঘটনা। আমি খুব ছোট ছিলাম, আমার নানা নানি এবং মামা একটা কাজে ঢাকায় এসেছিল। তা আম্মু আর আমি তখন ছোট ছিলাম, তা আমরা বাসায় ছিলাম, তা আমি অনেক ছোট। তো আম্মু রান্না করছিল, তখন দুপুর 12টাও বাজিনি সঠিক, তো এইরকম টাইমে আম্মু রান্না করছে। আগে তো যে আগের দিন, তখন হচ্ছে অনেক গ্রামের যে বাড়ি সেগুলো অনেক দূরে দূরে হয়, তো হচ্ছে আমাদের বাড়িটা টিনের গেট ছিল। তো তো আম্মু রান্না করছিল, হঠাৎ করে গেটটাতে কে জানি নক করলো প্রথমে। তো প্রথমে নক করার পর আম্মু মনে করছে যে কেউ হয়তো এসেছে। তো তখন আম্মু গেটটা খুলতে গেছে, যে দেখে কেউ নেই। তো আম্মু অবাক হয়েছে যে হতে পারে আমার এটা মনের ভুল। তো এটা মনে করে আম্মু মানে আবার রান্না করতে এসেছে। তখন আমি মানে ঘরে ছিলাম, ছোট, একটু একটু কথা বলতে পারি। তা আমি বিড়াল দেখে সম্ভবত ম্যাও ম্যাও বলছিলাম। তা আম্মু ঘরে যেয়ে দেখে কোনো বিড়াল নেই। ঠিক ওই মুহূর্তে গেটটা মানে অনেক জোরে আবার বাতাসে ধাক্কা খেলো, কিন্তু তখন কোনো বাতাসটা কিছুই ছিল না। তা আম্মু তখন একটু অবাকই হয়ে গেল যে কি ব্যাপার, এরকম কেন। তা আম্মু সামনে গেল, যে দেখে কিছুই নেই। তখন হচ্ছে আম্মু করলো কি, গেটটার আটকে দিয়ে ভেতরে আসলো। তো ভেতরে আসার পর দেখলো গেটটা আবার সেম আগের মতো খুলে, এত জোরে বাতাস খুলে গেল, কিন্তু কোনো বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, কিছু না, কোনো ই নেই। তো তখন আম্মু একটু ভয় পেয়ে গেল। তখন আম্মু এই যে টিনের গেট, তো তখন ছেগলটা দিয়ে অরবিটে শিক দিয়ে তো ঘরে এসে ফেলছে। তো তখন এরকম আসার পর আম্মু আর ইটি করেনি, তো হালকা হালকা যেহেতু একটু মানে ভয় ভয় করছিল, তখন আম্মু নানিকে ফোন দেয়। তখন আগের যুগে তো মানে ছোট সেল ফোন, বাটন ফোন ছিল, তো ওগুলো দিয়ে নানিকে ফোন দেয়। নানিকে ফোন দেওয়ার পর এরকম বললো যে এরকম এরকম। তো আগে যেমন আগে বলেছি যে হচ্ছে আসে অনেক দূরে দূরে বাড়ি ছিল, আশেপাশে কোনো বাড়ি ছিল না। তো তখন হচ্ছে আম্মু নানিকে ফোন দেওয়ার পর নানির পরিচিত একজন ছিল, সে হচ্ছে আসে। আসার পর মানে রাত্রে থাকে, মানে আম্মু নানি বলছে যে হচ্ছে আম্মুর সাথে যেন রাত্রে থাকে, তো এরকম রাত্রে থাকে। তো একদিন রাত্রে হঠাৎ আম্মু মানে সবে ঘুমেছে তারা, তো দেখে যে হচ্ছে চাল মানে চালের বাড়ি ছিল, তো মানে টিনের, তো ওই ওর উপরে দেখে যেন হাঁটতেছে। তা আম্মু রাত করে ঘুমের মধ্যে দেখতেছে এরকম কে যেন হাঁটতেছে। তো সে আর কি কোনো কথা বলে নাই, যে তা আম্মুর সাথে যে ছিল তার ছোট মেয়ে, মানে ছোট একটা মেয়ে ছিল, তাকে বাড়িয়েছে। তা আম্মু এখন ভাবতেছে মনে মনে, যদি আমি কিছু বলি তাহলে ও তো ভয় পেয়ে চলে যাবে। তা আম্মু কিছু না বলে একটু উঠলো, উঠে লাইটটা জ্বালালো, জ্বালানোর পর বললো কে কে, কেউ নেই। তো এরকম কেউ নেই, তো আম্মু অবাক হলো যে কিরে কেউ নেই। তো এরকম আম্মু একটু ভয় পেয়ে গেল। তারপর আবার শোয়ার পর দেখে যাচ্ছে মানে জাংলা সাইডে রাস্তা ছিল, রাস্তার পাশে বাড়ি, তো রাস্তা দেখিয়ে জেনে মানে কান্না করতে করতে চলে গেল। তো আম্মু তখন জোরে জোরে বললো যে কে কে ওখানে কে কান্না করে কি হয়েছে, জানলা খুলে দেখে কেউ নেই। এটা আম্মু অনেক ভয় পেয়ে যায়, এরকম আমার সাথে ঘুরতেছে কেউ নাই, কি হয়েছে কিছু বুঝতে পারতেছে না। তা আম্মু এক পর্যায়ে ভয় পেয়ে পরে দোয়ার উপরে শুয়ে পড়ে। তারপর পরের দিন সকালে আশেপাশে যারা আসছিল তাদেরকে বললো যে এরকম এরকম ঘটনা, কারো কি কালকে কিছু হয়েছিল? আশেপাশের মানুষ বলে না কারো তো কালকে কিছু হয়নি। তো এরপর আম্মু আর কিছু মনে করলো না, প্রতিদিনের মতো আম্মু আর কি একজনকে পড়াতো সন্ধ্যার সময়। তো তার দুইটা ছেলে মেয়ে ছিল, তাদেরকে পড়াইতো। তো তখন তারা পড়তে আসছে মানে পড়াইতে আসছে, তাই এই মুহূর্তে আছে আম্মু তাদেরকে পড়ানোর সময় যে তার সাথে যে একটা মহিলা ছিল সে আর আম্মু বসে গল্প করতেছিল, তখন দেখে যে হঠাৎ মানে চালে কে জানি বড় বড় ঢিল ছুটতে আসছে। তো এরকম ঢিল ছুটতে আসছে, তো অনেকগুলো ঢিল ছুটছে মানে অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে। তখন আম্মু আর ওই আন্টি বাইরে যে আর কি লাইট টর্চ লাইট দিয়ে দেখতেছিল কোনো ঢিল বা কিছুই নেই। তো তারা অবাক হয়ে ঘরে আসলো, ঘরে আসার পর এরকম আবার আগের মতো কথা বলতেছে। তো কথা বলার সময় দেখে যাচ্ছে চিপস বা চিপসের প্যাকেট বা পলিথিন মোড়ালে যেমন শব্দ হয় অমন শব্দ ঠিক খাটের নিচ থেকে আসতে আসে। তো তখন তারা অবাক হয়ে গেল, এরকম তো কিছু নেই যে এখানে এমন শব্দ হবে। পরে খাটের নিচে দেখলো, খাটের নিচে দেখে যে কিছু নাই। তো ওই দিন রাতে নানি যাকে ঠিক করছিল যে আম্মুর সাথে মানে থাকবে, উনি আবার আসেনি। তো উনি আসেনি, আম্মু একা একা ঘুমাচ্ছে। তো রাত্রে একটু শীত শীতি করতেছিল, তখন আম্মু আর কি মানে ফ্যানটা, টেবিল ফ্যান ছিল তো টেবিল ফ্যানটা অফ করে আর কি ঘুমাইছে। তো বেশিক্ষণ হয়নি, 4-5 মিনিট এমন হবে। তো তখন দেখে যে বাতাসে আম্মুর মানে কাপড় উড়ে যাচ্ছে বা অন্য উড়ে যাচ্ছে, এরকম গিরে ফ্যান তো অফ, তাহলে এমন কিভাবে হবে? তো এটা দেখার পর আম্মু উঠলো, একটু এটা দেখে কিছু নেই আবার শুইছে। তো শোয়ার পর আম্মু বললো কি মানে বাম কাত হলো, বাম কাত শোয়ার সময় তো সে অনুভব করছিল যে একটি মহিলা আকৃতির কে যেন তার মানে ডান সাইডে শুয়ে আছে, সে বাম সাইডে ছিল আর যে মহিলাটা ছিল সে হচ্ছে ডান সাইডে। তো সে আম্মু বললো যে কে এখানে কে বসে আছে। তো এরকম বলার পর আম্মু আর কি দেখতে চাইছিল যে কে এরকম মানে আমি যেখানে দেখতে যাই তখনই দেখি কেউ নাই, তে কে এই জিনিসটা। তখন দেখার সময় মানে ই গুলো ঘুরার পর ঠিক আম্মুর বাম হাতটা তার মানে দুই হাত, একটা হাতের উপরে আর একটা হাত রেখেছিল অনেক চিকন, এত চিকন যে আম্মুর এক হাত দিয়ে তার দুইটা হাতকে কভার করে ফেলছে। তো তখন আম্মু এক হাত দিয়ে আম্মু ওইটার দুই হাতটা কভার করে ফেলে। তারপর হচ্ছে ওইটার সাথে আম্মুর অনেক ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে ওইটা মানে আম্মুর লাইটটা খুঁজতে থাকে যে লাইটটা দিয়ে দেখবো যে এই জিনিসটা কি। তখন হচ্ছে আম্মু লাইটটা খুঁজে আর তখন ওইটার হাত যে ধরছে ওইটা অনেক ছুটাছুট মানে ধস্তাধস্তির পর ওইটা ছুটে যায়। তো তখন হচ্ছে সে ভয় পেয়ে যায় তখন যে এটা কি হইলো আমি তো দেখতে পেলাম না। তো তখন আম্মুর কাছে ফোন ছিল, তো ফোন দিয়া তার হচ্ছে চাচাতো বোনের শ্বশুর বাড়ি ছিল সেখানে ফোন দেয়, সেখানকে ফোন দেওয়ার পরে যে আমি অমুক এই ঘটনা হয়েছে আমার সাথে একটু আসেন। তো তখন তারা আসে, আসার পর আম্মুকে এরকম এরকম বলে যে কি হয়েছে। তখন আম্মু সব ঘটনা বলে, বলার পর হচ্ছে এইরকম আম্মু অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে আবার হচ্ছে নানিদের ফোন দেয়, তখন তারা ঢাকা থেকে আসে। তো তখন হচ্ছে আম্মু তার অনেক দিন এরকম ছিল মানে একলা একলা থাকতে ভয় পেতো, দিনের বেলাও মানে কোনো জায়গায় একা থাকতো না, ভয় পেতো। তো এরকম করার পর অনেকদিন পর পর আমরা ঢাকায় চলে যাই, ঢাকায় চলে যাওয়ার মানে আব্বুর সাথে থাকতাম ওখানে, ঢাকায় চলে যাই। তখন হচ্ছে আমরা আবার শীত গরমে হচ্ছে বেড়াতে আসি সিরাজগঞ্জে মানে আমাদের দেশে বেড়াতে আসি। তো তখন হচ্ছে আম্মু যে আমি নানা নানির সাথে ঘুমাইতাম, তো নানা নানির সাথে ঘুমাইছি, তো আম্মু একলা ঘরে ছিল, তো জানলাটা খোলা ছিল। তো তখন হচ্ছে আম্মু ঘুমের ইয়েতে দেখতেছে যে হচ্ছে বৃষ্টির পানি আম্মুর শরীরে লাগতেছে। তখন আম্মু উঠছে, উইঠা জানলাগুলো লাগাই দেওয়ার পর আবার শুইছে, শোয়ার পর এরকম করে শুইছে, শোয়ার পর এরকম ঘুমের ভিটে আচমকা আলো আসলে যেমন চোখে লাগলে ই করে, তখন আম্মু উঠতে উইটা চোখটা ডলতেছে। তো ডলার সময় দেখে যে সাদা পাঞ্জাবি পরা জুব্বা পরা একজন মাথায় পাগড়ি দিয়া মানে আম্মুর দিকে তাকায় আছে। তো তখন হচ্ছে আম্মু একটু ভয় পেয়ে যায়, তখন ওই লোকটা এমন ভাবে মানে আম্মুর দিকে হাত বাড়া আসতেছিল যে আম্মুর গলা টিপে ধরবে। তো এরকম টাইমে আম্মু সাউন্ড করতেছিল, এমন করে সাউন্ড করতেছিল, মানে বোবা ধরলে যেমন না, তার নানি তখন শুনতে পায়, শুনতে পাওয়ার পর বলে এই কি হয়েছে কি হয়েছে এরকম বলার পর নানি আসে, নানাও আসে, আসার পর এরকম দেখে যে আম্মু খাটের এক কোণে যায়, খাটের এক কোণে যায় বসে আছে, তখন হচ্ছে নানিরা আসে এসে বলে যে হচ্ছে যে কি হয়েছে তোমার, এমন ভাবে প্রত্যারে বললো যে এরকম আমাকে একটা হুজুর আসিল এরকম। তো নানা তখন বললো যে হচ্ছে না এটা তো বেশি ইয়ে হইতেছে, তো একটা হুজুরের কাছে যাওয়ার পর হুজুর একটা পানি দেয়, একটা তাবিজ দেয় আর কিছু সুরা বলে যে তুমি এই সুরাগুলো পড়বা আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাও। তো এটাই ছিল আম্মুর সাথে ঘটনা,
প্রথম ঘটনা। অলরাইট, সো প্রথম স্টোরি আমরা শুনছিলাম হিমেলের কাছ থেকে এবং হিমেলের মায়ের সঙ্গে ঘটা একটা ঘটনা, এবং আই হোপ আপনাদের ভীষণ রকম ভালো লাগলো। ওয়াজেদ আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে বুশরা, তিনি শুনছেন এবং দেখছেন বনশ্রী থেকে এই মুহূর্তে, এবং তার বোন আদিবা সহ হ্যালো আদিবা, আদিবাকে হ্যালো তিনি বলতে বলেছিলেন। সুমন আছেন আমাদের সাথে, সানন্দা জয়েন করেছেন, এরকমটা আরো অনেককে দেখতে পাচ্ছি, যেমনটা ইত্তেফাক মোড় থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। পুষ্প, থ্যাংক ইউ সো মাচ, আছেন আমাদের সাথে এই মুহূর্তে। অরিত্র সহ আরো অনেকগুলো বন্ধু, সেই টেক্সটগুলো পড়বো বা কমেন্টসগুলো রিড আউট করবো, বাট সময়টা যেহেতু কম গল্প শুনবো আমরা। সো ইন দ্য মিন টাইম আমরা সেকেন্ড স্টোরি শুনবো হচ্ছে হিমেলের কাছ থেকে। এখন কোন ঘটনাটা শুনবো আমরা?
এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার দাদির সাথে ঘটেছিল।
ওকে,
তো আমার দাদার যখন বিয়ে করে তখন আমার দাদির মানে জন্মের আগে থেকেই তার মানে গালে একটা কালো কিছু দাগ ছিল, তো সেটা আমরা জানতাম না। তো বিয়ের পর হচ্ছে দাদি যখন দাদা বাড়িতে আসে তো তখন কোনো সমস্যা হইত না। তার কয়েকদিন পর দাদি হঠাৎ করে দেখতেছে যে হচ্ছে হারিকেন জ্বালাইতো তো আগে, তো তখন দেখছে হারিকেনের ভিতরে কি যেন দৌড়াইতেছে, তো দাদি এটা দেখে অবাক হয়ে যায়। তো তখন হচ্ছে আমার দাদাকে ডাক দিয়ে তুললে যে দেখো তো এটা কি মানে এরকম দৌড়াইতেছে, তো দাদা দেখে বলে কি না এগুলো কিছুই না তুমি ঘুমাইব, তো এরকম ছোটখাটো। তো পরের দিন আবার মানে সন্ধ্যার সময় দাদি হচ্ছে তেলের পিঠা বাস্তা ছিল, তো দেখে হচ্ছে দাদিকে একটা কালো পোড়া হাত এবং বড় বড় নখ একটা হাত বাড়ায় দেওয়া বলে কি যে আমাকে দিবি না। তো দাদি দেখা ভয় না পায় কোনো যে না যায় ওই যে দাঁড়া, তার হাতে যে খুন্তিটা ছিল সেটা গরম করে পরে করছে কি ওর হাতে একটা ছেক দিছে। তো তখন এত জোরে একটা বিকট সাউন্ড হয়েছে যে ওরা শুধু দাদি শুনতে পেয়েছে আর কেউ শুনতে পায়নি। তো তখন সে দরজায় ঘরে যায় বললো যে এমন জোরে যে চিল্লাইলো আপনারা কেউ শুনেন নাই? তো তখন বললো না আমরা তো কেউ শুনি নাই। তো দাদি এরকম আর কি ভয় পায় যায় কি রে এই ঘটনাটা শুধু আমার সাথে হইলো আর কেউ দেখেনি। তো এরকম পরের দিন সকালে যা দেখে যে ওখান একটা কাক মরা ছিল। তো আমার এরকম দাদির সাথে অনেক ছোট ছোট ঘটনা ঘটতো, এরকম সে যদি মানে চাল দেওয়ার সময় যদি যাইতো বা যে কোনো কারণে মানে ওয়াশরুমের ওই দিকে যাইতো, মানে ওয়াশরুম আর মানে টিবার ঘরটা একসাথে ছিল, তো ওখানে দেখতো যে মানে কোনো ই হইতো না, তার শরীরে খামচানোর দাগ মানে কে জানে একটা করে খামচি দেয়, যে সুম দেয় তখন তার কোনো ই হয় না, তো পরে দেখে এরকম শরীরে দাগ স্পট পড়ে যায়। তো এরকম আরো ছোট ছোট ঘটনা ঘটে। তো একবার হইলো কি আমরা হচ্ছে শীতে বেড়াইতে গেছি, তা বেড়াইতে যাওয়ার সময় তো হচ্ছে দাদি আমাদের জন্য সবার জন্য রান্না করবে, ওইটা হচ্ছে সকালে দুপুরে রান্না করবে। তা আমরা সবাই ঘরে আসছিলাম, দাদি ওখানে চাল দুচ্ছিল, তো চাল দেওয়ার সময় হঠাৎ সে মানে একটা পুকুর ছিল আমাদের মানে রান্নাঘর দাদির মানে দাদাবার রান্নাঘরের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরের পারে আর এক পারে এই যে একটা লোক দাঁড়ায় আছে, সে খেয়াল করতে পারছে একটা লোক দাঁড়ায় আছে। সে ফার্স্টে দেখে নেয় যে ওই লোকটা কেমন কি, পরে একটু খেয়াল করে দেখে যে একটা লোক দাঁড়ায় ছিল যে ওই লোকটার মাথা ছিল না। এটা কিভাবে সম্ভব, দাদি বলতেছে এটা কিভাবে সম্ভব, এটার মাথা নাই কই? তো ওই লোকটার দিকে কিছুক্ষণ তাকানোর পর ওই লোকটা মানে তার হাত দিয়ে দাদিকে ইশারা করছে যে ওই পুকুরের ভিতরে দেখো আমার মাথা। তো এরকম দাদি তখন বুঝতে না পারে লোকটার হাত অনুসারে নদী মানে পুকুরের ভিতরে তাকায়, তো তখন দেখে যে একটি মানে মাথা উপর হয়ে পানির ভিতরে আছে। তো দাদি তো এটা দেখার পর চিৎকার দেয়, তো তখন ঘরে যারা ছিল তারা সবাই আমরা আসি, দাদাও আসে, আব্বু চাচা বড় চাচা যেগুলো সবাই আসে, সবাই আসার পর যে কি হয়েছে কি হয়েছে আপনি এমন করলেন কে? তো তখন বলে যে এরকম ওই জায়গায় একজন ছিল। তো বলে কি দিনের বেলায় কি আপনার কি কিছু হয়েছে নাকি, আপনি দিনের বেলায় কি আবল তবল বলতেছেন, দিনের বেলায় কি কখনো এগুলো হয়? তো এরকম দাদি বলার পর কয় আমার কথা বিশ্বাস করতেছেন না, কিন্তু আমি তো ওখানে দেখছি যে এই জিনিসটা ছিল। তো হ্যাঁ মানে তারা কেউ কিছু না বললো, পরে সবাই চলে গেল। তা আবার একদিন এরকম ঘটনা হচ্ছে, তো চাচা যেহেতু এটা বলছে, তো এটা চাচার কথা, তো মনে করেন মানে যাকে বলছে সে ওখানে মনে ছিল মানে মানুষের ভিতরে, সে এটা শুনছে। শোনার পর একদিন আর কি আমরা সবাই ইয়েতে মানে আমাদের ঘরে ছিলাম, তো চাচা আবার বড় চাচা সে আবার মানে ওয়াশরুমের জন্য মানে যাইতাছিল যে হচ্ছে একটু ওইদিকে যাই, তা তখন দেখলো মানে গেট ঘর থেকে বের হয়েছে, তখন দেখে এত বিচ্ছিরি গন্ধ মানে মাছের মাছের আষ্টা আষ্টা গন্ধ, তো এত গন্ধ সে হচ্ছে টয়লেটের সামনে গিয়ে আবার ব্যাক করে ঘরে আসে। তা আমরা তখন ছোট ছিলাম, তো আগে হচ্ছে আহট দেখতাম রাত করে, তো তখন দেখার সময় তা অ্যাডভেজ দিছে, তা আমরাও দেখি ওরকম অনেক গন্ধ, তো বাইরে গেছে, তো দাদি বলতেছে দেখি আমি একটু যাই, তো আমরা সবাই বলতেছি না আপনি যান না এখানে থাকেন মানে গন্ধ এমনি বেরো। তো হচ্ছে রাত্রে এরকম মানে আমরা দেখতেছি, তো আবার দেখি যে এরকম পুকুর পাড়ে অনেক মানে ঘূর্ণিঝড় হইলে যেমন সাউন্ড বা বাতাসের যে অনেক জোরে জোরে সাউন্ড হয়, অমন সাউন্ড হচ্ছে ওই পুকুরের ভিতরে। হ্যাঁ, আর হচ্ছে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসতেছে, তো এরকম তো সবাই অবাক যে কি রে এরকম গন্ধ আবার এরকম সাউন্ড কিসে। তা আমি পরের দিন আবার নানিদের বাসায় চলে যাই, নানিদের বাসায় চলে যাই, তা আমি আর সকালে আর দেখিনি, তো ওনারা সবাই মানে উঠছে উঠা পুকুরের সামনে যায়, আর তখন বলতেছে যে কি হয়েছে কালকে রাইতে আমি আমরা একটু দেখি। তো পরে গেছে, যাওয়ার পর হচ্ছে তারা দেখতেছে যে পুকুরের ভিতরে যেসব কচুরিপানা ছিল সেগুলো তো সম্ভবত মানে উপরে যেগুলো থাকে পাতা ওগুলো ভাসতে থাকে, তো তখন নিচের যে গুড়াগুলা ওগুলো তো নিচের দিকে থাকে, তো কিন্তু ওটা অসম্ভব বা অবাস্তব হয়ে গেছে, মানে নিচেরটা উপরের দিকে আর উপরেরটা নিচের দিকে, এটা কিভাবে সম্ভব, এটা তো মানে প্রকৃতিকভাবে তাছাড়া সম্ভবই না এটা, তো এটা কেমন হলো। তো এরা বললো, এরা বলে সবাই অবাক, তারপর আমি আসি, আসার পর দেখি যে এরকম কিছু হয়নি, তা এরকম কিছু হয়নি, তা আমিও দেখে দেখি সব ঠিক। তারপর হচ্ছে এরকম চাচ্চু আবার তারপরে আসে, মানে সবাই শীতে একসাথে হইতো, তো চাচ্চুর আবার অফিস তিন দিনের ছুটি দেয়, তো সে বাসায় আসে, বাসায় আসার সময় তার একটা মানে মামাতো ভাই না সরি ভাগ্না ছিল, তো তাকে সঙ্গ করে নিয়ে আসে, তো তারা আবার অনেক রাত পর্যন্ত ফোন দেখতো, তো ফোন দেখে তারপর হচ্ছে আসে, আসার পর মানে এরকম রাত অনেক রাত হয়েছে, তখন ওয়াশরুমে যাবে, তো বাড়ির ভিতরে ছিল একটা গাছ, জিগা গাছ আমাদের গ্রামাঞ্চলে বলো জিগা গাছ, তো গাছ ছিল, তো তো সে হচ্ছে ওই দিক দিয়ে যাওয়ার সময় তারা দুজনে যাওয়ার সময় দেখে যে মানে গাছের সাইডে একটা ঘর ছিল, ওই ঘরের উপরে কি জানি বসে আর হচ্ছে ওই গাছের সামনে মানে পা দুইটা মিলা এরকম দুলাচ্ছে, মানে ই করে তারা তো দেখে অনেক ভয় পেয়ে গেছে দুজনে, দুজনে ভয় পাওয়ার পর হচ্ছে ঘরে ঢুকে গেছে, ঘরের দিকে আর কিছু বলে নাই। পরের দিন অনেক সকাল হয়ে যায়, গেট খুলে না যায় দেখে মানে সবাই গেট খুলে দেয়, তাদের অনেক জ্বর আসছে, কিভাবে জ্বর আসলো, তো চাচ্চু বলে যে এই আমরা দেখছি, তো এই গাছটাকে তো কাইটে ফেলানো লাগবো নাহলে তো সমস্যা, তো হচ্ছে এরকম অনেক মানুষকেই বলছে যে এই গাছটা কাটার জন্য, কিন্তু তারা আর কি গাছটা যারাই কাটতে আসে তাদের কোনো না কোনো সমস্যা নয়, পেট ব্যথা হয় নয় জ্বর হয়, আবার কেউ খাইতে পারে না, খাইলে নাক মুখ দিয়ে সব বাইরে যায় রক্ত বেরো, তো এরকম চাচ্চু একদিন মানে সুস্থ হওয়ার পর সাহস করে করতে কি গাছটা কাটবে, তখন দাদি চোখ বড় বড় করে এবং লাল, তখন বলতেছে তুই গাছটা কাটিস না তোর অনেক ক্ষতি হইব, অনেক ক্ষতি হইব, তো ভাই কি এর ক্ষতি হইব কি হইব, গাছ কাটলে গাছে আসলেই ভালো না, কাটলে আরো যারা আছে তারা অনেক ভয় পাবে, তো তখন হচ্ছে এই গাছটা চাচ্চুগুলোকে সিদ্ধান্ত নিব কাটতে, তো চাচ্চু তখন কাটতে পারছে গাছটা, তো কাটছে, তো কাটার পর দাদি বললো যে দেখিস তোর ভালো হবে না, আমি তো বললাম তোর ভালো হইব না দেখিস, তো চাচ্চু আর কোনো ই কিছু না কয়ে যে দেখবো নি কি হয়, তো চাচ্চু এরকম আর কি এরকম কয়েকদিন ছুটি কাটায় পরে আবার ঢাকায় যায়, তো এই যে গেল লকডাউনে হচ্ছে চাচ্চু আবার ঢাকা থেকে সিরাজগঞ্জ ব্যাক করতেছিল, তো তখন হচ্ছে তার সাথে ওই যে তার ওই বাইকনাটা সেও ছিল, তো তখন তারা আসার সময় তাদের একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়, চাচ্চুর মানে দাঁত ভেঙে যায়, চোখের নিচে চারটা সিলাই পরে, তারপরে চাচ্চুর যে বাগনা ছিল তার হাত ভেঙে যায়, মাথা আঘাত পায় অনেক, পরে এরকম বাড়িতে আসার পর আমার দাদি বলতেছে দেখছোস আমি বলছিলাম না তাদের ক্ষতি একটা এনে তার ফল পাইছিস, তা এর পরে আমার হচ্ছে আর একটা যে ফুপি ছিল, তা তার ফুপির উপরে মনে করেন আমার ছোট ফুপি তার উপরে মনে করেন এগুলো সব ঘটনা হইতেছিল, আবার সে মাঝে মধ্যে হারা যায় বা ওই পুকুরের পার যায় বসে থাকে, ঠিক এরকম পুকুর পাড়ে যা বসে থাকে কেউ তার খুঁজে পায় না, এরকম করার পর তারপর আবার এমন এমন সিরিয়াস ঘটনা যে তার শরীরে রক্ত পাওয়া যায় না, চিকন হয়ে যায়, আবার মাঝখানে ফুলাও যায়, এরকম সমস্যার পর ঢাকায় আসে, ঢাকায় আসার পর এরকম বড় একটা হাসপাতাল নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা টিকিৎসা করায়, তো তখন ওই চিকিৎসাধীন অবস্থায় দাদিকে একদিন স্বপ্ন দেখায় যে তোরে তো কখনো কিছু করতে পারি নাই তেমন ভাবে, আমি যদি পারি তোর মেয়ের ক্ষতি করব। তার দাদি এটা দেওয়ার পর অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর এখন দাদি কি করব, কাউকে কিছু না বললা? তখন বলতেছে যে ওর চিকিৎসার দরকার না, আমরা নিয়ে যাই। তো আমাদের এখানে ছিল, তো হচ্ছে আমরা বলতেছি কেন নিয়ে যাবেন, পরে কয় কি না নিয়ে যাই। পরে ওখানে নিয়ে যাওয়ার পর মানে কোভিডাস টোভিডাস দেখানোর পর বাড়িটা বন্ধ করতে, বন্ধ করার পর তারপরে মানে আমার ছোট ভাবিকে অনেক রক্ত দেওয়া হয়েছে, অনেক রক্ত দেওয়ার পর সে এখন আল্লাহ রহমতে ভালো আছে। তো এটাই ছিল আমার সেকেন্ড স্টোরি।
নামাজি
ব্যক্তি ছিল, তো এসে নামাজ শেষ করে মানে ফোনে কথা বলতে বলতে মানে বাসে যাচ্ছিল, এরকম সময় তার আর কি মানে থুতু ফেলে তো সে খেয়াল করতে পারে যে তার অনেক শীত করতেছে, এইরকম টাইমে এত শীত এটা কিভাবে সম্ভব। তো সে এটা বলতে বলতে আর কি মানে এরকম বাসায় গেছে, বাসায় যে শুয়েছে, শোয়ার পর সে প্রতিদিন যেভাবে তার যত নামাজ পড়ে, তো তার যত নামাজের আগেই সে দেখতেছে যে তার যে জানলা ছিল সেই জানলা হচ্ছে কে যেন নক করতেছে, মানে থাইগুলো এমন ভাবে কাঁপতেছে যে ভূমিকম্প হচ্ছে তার ঘরের ভিতরে। হ্যাঁ, অনেক জোরে জোরে মানে এমন করে আওয়াজ করতেছিল যে গেট খোলো গেট খোলো। তো সে গেছে, যাওয়ার পর দেখি কেউই নাই, সে তো অনেক অবাক কেউ নাই, কি হইলো ঘটনাটা। তো সে ঘরে আসলো, ঘরে আসার পর অজু টজু করে তার আজাদ নামাজ পড়ছে শেষ বৈঠকে, এমন সময় আবার এই কাহিনী মানে ঘরের একটা জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় যাইতেছে, মানে ভূমিকম্প চলতেছে, ঘরের যে থাইগুলো ছিল ওগুলো কাঁপাকাঁপি শুরু করে দিতেছিল, আর গেটেও তখন অনেক জোরে জোরে নক করে দিতেছিল। তো সে সালামটা ফিরে মানে এমন ভয় পাইছে এরকম অবস্থায়, কাঁপতে কাঁপতে সে গেটটা খুলতে যাবে, তখন হচ্ছে সে বিসমিল্লা বইলা গেটটা খুলছে, তো তখন দেখে কেউ নাই। তো সে রাত্রে ঘুমাইতে পারে না, একটু পর পর তার ঘরের এটা শব্দ হয় ওইটা শব্দ হয়, সে অনেক ভয় পায়। একবার বাইরে যেতে ছিল, তো দেখতেছে যেহেতু তাকে বাইরের থেকে নক করতেছে, তাহলে বাইরে গেলে তার বেশি ক্ষতি হবে, এই জন্য সে বাইরে না গে করলো ঘরেই ছিল, তার চারকুল পরে তার শরীরটা বন্ধ করে ঘরে ঘুমায় পড়ে। পরের দিন সে হুজুরের কাছে যায়, হুজুরকে যায় বলে যে হুজুর এরকম আমার সমস্যা, একটু দেখেন কি হয়েছে। তো হুজুরও তার সমস্যা খুঁজে পাইতেছে না যে কি হইলো এটা কিসের জন্য। তো সে দেখতে পারলো যে হুজুরে কিছু করতে পারতেছে না, তো সে তখন একটা বড় হুজুরের কাছে যায়, যাওয়ার পর বলে যে হচ্ছে হুজুর যে এরকম এরকম ঘটনা, তো বলে কি এ টু জেড বলো তোমার কি হয়েছে। তো তখন বলে যে হুজুর এরকম আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, তো কথা বলতে বলতে আসতেছিলাম, আমার থুতু আসছে, তো আমি থুতুটা ফালাইছি, ফালানোর পর আমি আর কিছু দেখি নাই বা কোনো অনুভবও করি নাই, বাসার সামনে গেছি, তখন দিয়ে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, তারপর আমার সাথে এই ঘটনা। তো এখন বলেন কি এর এতে রেহাই কিভাবে আমি পাই, তো হচ্ছে এতে কিভাবে আমি রেহাই পাই এটা হুজুর বলো। তো হুজুর বলো কি আচ্ছা আমি আজকে না তোমাকে আমি কালকে দেখতেছি। তো কালকে সে হুজুর দিছিল 10:30 দিছিল মানে দেখা করার টাইম, হুজুর আরো রোগী আছিল, তো তখন সে 10:30 না যায় মানে 11:00 দিক একটু লেট কেটে গেছে। তো হুজুর বলছে যে তোকে আমি বলছিলাম তাড়াতাড়ি আসতে, তুই তো আসিসনি। তখন বলো আচ্ছা হুজুর আপনি বলেন কি হয়েছিল ঘটনাটা। তো তখন যেটা ওটা বলছে, তো তখন বলে কি যে হচ্ছে তুই যে ওখান দিয়ে আসতেছিলি, তখন একটা মানে জিন তার ভাই মারা গেছে, তা তুই তার লাশের উপরে মানে তোর থুটুটা যা পড়ছে, তখন তোর ভাইয়ের লাশের উপরে যদি কেউ যদি থুতু ফেলে তুই তার কি করবি। তখন কইছে হুজুর মারবো বা মেরা ফেলবো এরকম কিছু, কারণ আমার ভাই আমার শোক এমনি। তারপরে তাহলে তুইও এই ঘটনাটা করছিস, তুইও কারো একজনের ভাইয়ের গায়ের উপরে এটা করছিস, তো সে হচ্ছে তোকে ছাড়বে না, এরকম তোর ক্ষতি করবে। তো এখন তুই বল, এখন তোর যদি কিছু করে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার যতটুকু সম্ভব আমি করব। তো হুজুর তারপরে তাকে তাবিজ টাবিজ দেয়, তাবিজ টাবিজ দেওয়ার পর সে কিছুদিন ভালো থাকে, আবার এই সমস্যা। তো হচ্ছে সে ওখান থেকে যায় আর কি মানে তার দেশে যায়, দেশের নাম করা একটা ফকির ছিল, তো সেই ফকিরের কাছে যায়, এরকম এরকম ঘটনা বলে যে হচ্ছে এই বড় হুজুর দেখেছে, হুজুর আমাকে এইসব বলছে, তো এখন দেখেন এটা কি। পরে সেই কবিরের অনেক অনেক বছরের একটা জিন ছিল, সেই জিন যা কথা বলছে, কথা বলার পর সেই জিনকে হাজির করছে ওই মানে আব্বুর কলিগের সামনে হাজির করছে, তখন বলাইতেছে যে হচ্ছে এই যে ও ওকে তো আমি ছাড়বো না, ওকে আমি বাঁচতে দিব না, ও এই কাজটা করলো কেন, ও আমার ভাইয়ের লাশের উপরে কেন থুতুটা ফেললো। তো তখন যে ফকিরের যে জিন সেটা মানে বলতেছে যে হচ্ছে ফকিরের একটা লোক ছিল তার উপরে ভয় করছে। তো তখন বলতেছে কি যে হচ্ছে ও তো বুঝে নাই, ও তো বুঝে এটা করে নাই, ও তো আর জানতো না যে এটা এর এত দূর চল চলে যাবে। তো তখন বলে যে তখন আরো কথোপকথন করছে যে তুই কি দিলে যাবি। তো তখন বলছে যে এই জিনিস লাগবো, এক কলসি দুধ লাগবো, একটা কালো কালার মোরগ আর একটা কালো ইয়ে যে মানে ছাগল লাগবে। তো কালো কালার মোরগ কই পাবে সে, তো পাঠাটা পাইছে ওইটা আনছে আর এক বালতি দুধ আনছে আর মোরগটা দেয়নি। তো তখন সে মোরগটার নাম দিয়ে সাধারণ একটা বাচ্চা মোরগ দিছে। তো এটা দেওয়ার পর সে বলছে যে হচ্ছে তুই এত বড় ক্ষতি করার পর আবার এতই দেশ তোর কি কিছু নাই। তো তখন হচ্ছে ওই লোকটা করছে কি তার হাতে মানে আঙ্কেলটা তার হাতে একটা আংটি ছিল সেটা খুলে দিছে, তারপর সে চলে গেছে। তারপর থেকে আর তোর কোনো ক্ষতি হয় নাই। তারপর আমরা অনেকদিন ভয় ছিলাম যে এই ঘটনাটা এরকম থুতু ফেলানো লাগে, এরকম আমরা তখন বিসমিল্লাহ বলে থুতু ফেলাইতাম যেখানে সেখানে ফেলাইতাম না। তো এটাই ছিল আমার থার্ড স্টোরি।
ওকে, এটাই হচ্ছে হিমেলের আজকের মতো শেষ ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ হিমেল, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। একই সঙ্গে আমরাও যেটা করবো সেটা বিদায় নিতে হবে। সো আশা করছি নেক্সট এপিসোডে আবারও চমৎকার কিছু ঘটনা নিয়ে কিন্তু টিম ফুড স্টুডিও হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত যেটা করবেন সেটা হচ্ছে জাগো এফএমের সঙ্গে থাকবেন, ভূত স্টুডিওর সঙ্গে থাকবেন, এবং একই সঙ্গে নেক্সট এপিসোডে আমরা চাই যে একটা ভালো মিট আপ হোক, এবং সেই মিট আপের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন করবেন। এবং মিট আপটা এই কারণে বললাম সেটা হচ্ছে আপনি যখন এখানে আসেন তখন আপনার সঙ্গে আমাদের দেখা হয়, আপনার গল্পগুলো শুনি, পাশাপাশি কিছুটা সময় চা খেতে খেতে একটু আড্ডাও তো হয়, রাইট? তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আমি। আশা করছি পরবর্তী পর্বে ফিরবেন আরজি উদয়, এবং অবশ্যই আপনিও থাকবেন জাগো এফএম 94.4 এর সঙ্গে। এবং খুব একটা মন্দ লাগেনি অপূর্ব সঙ্গে আজকের এপিসোডটি, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অপূর্ব। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।